الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، استعيذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. ما أريد منهم من رزق وما أريد أن يطعمون. إن الله هو الرزاق ذو القوة المتين. وقال سبحانه: قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. حمانت حديث مسلم أيضا لكم. السلام عليكم ورحمة الله وبركاته. আমি আপনাদের সম্মুখে আজকে এই প্রথম সমাবেশে আমাদের এই প্রথম দিনই বৈঠকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিশ্ব জগৎ সৃষ্টি করার পিছনে যে রহস্য রয়েছে, আসল রহস্য, সেই রহস্যটার সম্পর্কে আলোচনা করব। উদ্দেশ্য কি? আমরা সংক্ষেপে আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্য এটাই বলব, বা কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা এটাই জানতে পেরেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার তাওহীদ প্রতিষ্ঠা করেন। আরো সংক্ষেপে বাংলায় একটা কথা বলবো, সেটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে এক, এই কথাটাই প্রমাণ করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য মখলুকাত সৃষ্টি করেছেন যার কোন গণনা কারো কাছে নাই। আমরা 18,000 এমনি বলে থাকি। অসংখ্য মখলুকাত সৃষ্টি করেছেন, আসমান জমিন নদী নালা পাহাড় পর্বত জিন ইনসান পশু পাখি যত কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করেছেন, শুধুমাত্র এই একটাই উদ্দেশ্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক, এই ঘোষণাটা আল্লাহ শুনবেন সবার মুখ থেকে, বিভিন্ন ধর্মী মুখ থেকে, এটাই উদ্দেশ্য, আর কিছু না। এ সম্পর্কে কোরআন এবং হাদিসে বহু দলিল রয়েছে। এই যে দুটি আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে, সূরা যারিয়াত থেকে এবং সূরা কাহাফের শেষ আয়াত, এই আয়াতগুলির ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেছেন। এই উদ্দেশ্যটা বিশেষভাবে পরিস্ফুটিত হয়েছে সূরা যারিয়াতের আয়াতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা এক এক করে জানি, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। মা উরিদ মিনহুম মিন রিজক, আমি তাদের থেকে কোনো রিজক চাই না। ওমা উরিদ আন ইউতঈমুন, এবং এটাও চাই না যে তারা আমাকে খাদ্য দান করে। আল্লাহ তাবারক ওয়া তাআলাই হলেন ক্ষমতাবান, অধিক মজবুত, শক্তিধর। এই যে আয়াত, এই আয়াতের তাফসীরে অনেকেই তাফসীর করেছেন ইল্লা লিওয়াহিদিন, এই যে ইবাদতের কথা বলা হয়েছে ইল্লা লিওয়াহিদিন, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য, একত্ববাদ প্রতিষ্ঠিত করার জন্য। এই তাফসীর রয়েছে তাফসীর কুরতুবি এবং তাফসীর বাগাওয়ি মাআলিম আত-তানজিল নামে, এখানে তারা এই তাফসীর করেছেন ইল্লা লিওয়াহিদিন, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সমস্ত সৃষ্টি জীবকে, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন তার তাওহীদ প্রতিষ্ঠিত করার। তাহলে এখান থেকে আমরা জানতে পারতেছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার একত্ববাদকে প্রতিষ্ঠিত করার জন্য সব কিছু সৃষ্টি করেছেন, এমনকি
যে সমস্ত ইবাদত রয়েছে, ইবাদত গুলিও ইবাদত গুলির প্রচলন ঘটানো হয়েছে শুধুমাত্র এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য, ইবাদত গুলির প্রচলন ঘটানো হয়েছে শুধু এই তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য, একত্ববাদ প্রতিষ্ঠিত করার জন্য। এই জন্যই তারা কুরতুবি এবং বাগাবি এরা তফসির করেছেন যে ইবাদতের অর্থ হল তাওহীদ প্রতিষ্ঠিত করা, মানে ইবাদত যে দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি নফল ফরজ যে আমরা ইবাদত পালন করে থাকি, এগুলো ওই তাওহীদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা কতটা এক এটা ঘোষণা করে দেওয়ার জন্য এই ইবাদতের মাধ্যম দিয়ে। এর আরো উদাহরণ আপনারা পরিষ্কার ভাবে অন্যান্য হাদিস থেকে জানতে পারবেন, যদি কোন ইবাদতের ভিতরে এই তাওহীদ শূন্য হয়ে যায় তাহলে এই ইবাদতটা বাতিল, ওর কোন মূল্য নেই। তাহলে বোঝা যাচ্ছে যে এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য যেমন সমস্ত মখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বিভিন্ন নিয়ম কানুন আল্লাহ তাআলা দিয়েছেন তাদের পরিচালনার জন্য, দুনিয়াতে তাদের পরিচালিত হওয়ার জন্য, এই নিয়ম কানুন গুলো সেটা এবাদত জাতীয় হোক আর যাই হোক এগুলো দিয়েছেন আল্লাহ তাআলা এই একত্ববাদ প্রতিষ্ঠিত করার জন্য। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, যদি কোন এবাদতের ভিতরে এই একত্ববাদ ছাড়া পড়ে ওটা এবাদত নয়, ওটা এবাদত থাকবে না। তাহলে বোঝা গেল তাহলে এই যে বাহ্যিক আমরা যে আমল গুলো করে থাকি এটা শুধুমাত্র লেভেল, এটা শুধু উপরের মানে খাপ ধরতে পারি, কাভার ধরতে পারি, ভিতরে থাকতে হবে ওটা হলো তাওহীদ। এখন যদি কেউ বলে যে ঠিক আছে যখন আল্লাহ একত্ববাদের জন্যই সৃষ্টি করেছেন তাহলে আমি সকালে উঠব এবং সন্ধ্যা পর্যন্ত শুধু বললো আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক, এই যোগ্য বাস আল্লাহর একত্ববাদের ঘোষণা হয়ে গেল না, তা চলবে না। এই ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠিত করার ক্ষেত্রেও আল্লাহকে একক ঘোষণা দিতে হবে, মানে শুধুমাত্র তিনি আল্লাহ তাআলা যে নিয়ম দিয়েছেন ওই নিয়মের মাধ্যমে একত্ববাদ প্রতিষ্ঠিত করতে হবে। আপনার খেয়াল খুশি হতো না আপনি আল্লাহ এক আল্লাহ এক বলে আল্লাহকে খুশি করে দিলেন, আছে এরকম দল আল্লাহ এক, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ বাড়ি আছে না শুধু জিকির করে আল্লাহর উদ্দেশ্য তারা পূরণ করতে চাই, আল্লাহর পারাস্তর করে নিতে চাই। আজকাল তাদের সংখ্যা অনেক বাড়ে, আমাদের বাংলাদেশে তাদের সংখ্যা অনেক, এই জন্য বলছি এই ক্ষেত্র আল্লাহ তাবারকাতালার একত্ববাদ মানতে হবে, মানে শুধুমাত্র তিনি অর্থাৎ ওই একই পদ্ধতিতে একই পন্থায় আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠিত করতে হবে, যেই পন্থায় আল্লাহ তাবারকাতালা বলেছেন, যে পন্থায় আল্লাহ তাবারকাতালা বলেছেন নিজেদের খেয়াল খুশি মোতাবেক আপনি আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠিত করবেন তা না। আল্লাহ তাবারকাতালার এই একত্ববাদ এমন গুরুত্বপূর্ণ জিনিস, অথচ আমরা সেটাই বাদ রেখেছি, সেটাই আমরা বাদ রেখেছি। আল্লাহর একত্ববাদটাকেই বুঝতে হবে, যেহেতু মেন হলো এটাই, এটাই যদি সৃষ্টির মূল রহস্য হয়ে থাকে, সমস্ত মখলুকাতের সৃষ্টির যদি এটাই মূল রহস্য হয়ে থাকে এটাকেই আপনার জানা উচিত, ভালোভাবে এটাকেই জানতে হবে, তাহলে আপনি আল্লাহ তাবারকাতালার উদ্দেশ্য সফল করলেন, অন্যথায় করলেন না। এটাই আপনাকে আগে বুঝতে হবে, এটা এমনই গুরুত্বপূর্ণ। আরো দেখেন না এই তাওহীদ বা একত্ববাদ এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আল্লাহ রাসূলকে এই তাওহীদের ব্যাখ্যার জন্য সময় দেওয়া হয়েছিল কতদিন, 12 বছর। নবুয়তী জিন্দেগি কত, 23 বছর, তার ভিতরে 12 বছর সময় শুধু দেওয়া হলো এই তাওহীদ বোঝার জন্য। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর, তাহলে নবুয়তের অর্ধেকেরও বেশি, অর্ধেকেরও বেশি সময় শুধু কাটিয়েছেন এই তাওহীদ বোঝানোর জন্য। এটা এত সহজ নয় ভাই, আমরা যে জানি না, আমরা এ সম্পর্কে জ্ঞান রাখি না, যার জন্য এই তৌহিদ পিছনে পড়ে গেছে। এই যে নামাজ রোজা হজ যাকাত এগুলো সব বলতে পারেন যে ওই যে তৌহিদ আমাদের বোঝা ঠিক হলো কিনা, তাওহীদটা আমরা সম্যক রূপে বুঝতে সক্ষম হয়েছি কিনা তারই পরীক্ষা স্বরূপ এই নামাজ রোজা হজ যাকাত, তারই পরীক্ষা স্বরূপ এই নামাজ রোজা হজ যাকাত বা তারই প্র্যাকটিক্যালি রূপ বাস্তব রূপ শিখা শুদ্ধ হলো কিনা, তাওহীদ জানা ঠিক হয়েছে কিনা, এটা নিয়ে দৃষ্টান্ত আপনাদের তুলে ধরা হয়েছে নামাজ রোজা হজ যাকাত। আর কিছু না, এটাই হল সবচেয়ে মেইন এই একত্ববাদ। বারবার আল্লাহ তোমরা কথা বিভিন্ন আয়াতের ভিতরে ভাষণ দিয়ে দিয়েছে, নবী এবং রসুলদেরকে পাঠানো হয়েছে কেবলমাত্র এটাকে বোঝানোর জন্য। وما ارسلنا من قبلك من رسول الا نوحي اليه انه لا اله الا انا فاعبدون رسول اقنا قربان যত রাসূল পাঠিয়েছিলাম সকলের কাছে একটি ওয়াহি করেছিলাম, সেটা হলো আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই, এটা জানিয়ে দাও। অতএব একমাত্র ইবাদত হবে আমারই, তাহলে আল্লাহ তাআলা কথাটা এই একটি ওয়াহি করেছিলেন এবং এটা খুব ব্যাপক অর্থবোধ। তাওহীদ আপনার প্রতিটা পদক্ষেপের সাথে জড়িত থাকবে, কিংবা যদি তাওহীদ না থাকে তাহলে তার স্থান দখল করে থাকবে শিরক, দুটার একটা আপনার সঙ্গে চলবে। কাজে আপনার সম্ভব ভাবে জেনে রাখা উচিত, সতর্ক থাকতে হবে আপনাকে, সতর্ক থাকতে হবে যাতে আপনার সঙ্গে তাওহীদ চলে সবসময়, সর্বদা যেন আপনার সঙ্গে তাওহীদ থাকে, শিরক যেন না থাকে। এটাও তো একটা মাথায় আঘাত হানার কথা যে কি এমন গুরুত্বপূর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটে শুধু এটা প্রচার করে রেখে দেওয়া হলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, মানে এক আল্লাহ উপাসনার যোগ্য এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার বান্দা ও রাসূল। এই কথাটার ভিতরে এমন কি হয়ে গেল যে আল্লাহ তো বড় কথা, এটাকে প্রচার করার জন্য 12 বছর সময় আল্লাহ রাসূলের জন্য আমি ধারণ করে দিলাম, এটা কি ব্রেন আঘাত হওয়ার কথা? অথচ আমরা চিন্তা করি না এরকম গভীর ভাবে, যেরকম গভীর আলোচনার হক বাড়ে এই কথাটা, এরকম গভীর ভাবে আমরা বুঝতে চেষ্টা করি না। 12 বছর একটু আপনারাও আজকে নতুন ভাবে বোঝার চেষ্টা করেন, এর আগে তো শুধু আমরা এই কালেমার জিকির পর্যন্ত জেনে শান্ত হয়েছি, বা এক শ্রেণীর লোক ওটাকে উপার্জনের একটা সংকেত হিসেবে ব্যবহার করতেছে, ওকে বাড়িতে গিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ বাস জিকির পেয়ে গেল। আজকে আমাদের ওই কথাটাই, যেই কথাটা বোঝানোর জন্য আল্লাহ রসুলকে 12 বছর নিয়োগ করে রাখা হয়েছে, সেই কথাটা আজ একটা ওই জিকিরের সুরের টান একটা, আর ফকিরের ওই ভিক্ষার সংকেত, ভিক্ষা পাওয়ার সংকেত। অথচ এই তৌহীদ দ্বারা কাফেররাও বুঝতে সক্ষম হয়েছিল, কাফেররাও বুঝতে সক্ষম হয়েছিল। যাই হোক, আমাদেরকে এটা পরিষ্কার ভাবে বুঝতে হবে, যদি এটা বুঝার ভিতরে গোলমাল থেকে যায় এই একত্ববাদ, তাহলে আপনার এবার করে লাভ নেই। যেহেতু এই জন্যই আগে এই তৌহীদটাই অবতীর্ণ করা হয়েছে, এই দায়িত্ব আল্লাহ রাসূলকে আগে দেওয়া হয়েছে, কারণ এটা যদি বোঝা ঠিক না হয় তাহলে নামাজ রোজা হজ যাকাত এগুলো কোনো কাজে আসবে না, এগুলো সব অশুদ্ধ হবে। এই জন্য আল্লাহ তাআলা কথা বলেন, যেমন জিন ইনসানকে সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, সবকিছু মূল রহস্য এটি, এইভাবে আমাদেরকে বুঝতে হবে। আসমান জমিন সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الله تبارك وتعالى يقول شن اي زمين كي بيشانا مضي بشغل كري بيشي ديشي اسمان كي حرير مضي بيشي دو كريشي تاقن كري ديشي تما دلو كري এবং সেই আসমানের থেকে বৃষ্টি বর্ষণ করে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেয়। এগুলোর পিছনে রহস্য কি? এটাই হলো উদ্দেশ্য, যাতে আল্লাহর সঙ্গে আর কোনো কিছু মানে এক ঘোষণা করো, এক প্রমাণ করে দাও, ঠিকই তাহলে আসমান জমিন এবং এই আসমান জমিনের ভিতরে যে খাদ্য খোরাকের কথা বলা হলো এগুলো সবই বলা হচ্ছে যাতে আল্লাহর সঙ্গে দ্বিতীয় তৃতীয় কিছু জড়িত না করো, শুধুমাত্র আল্লাহকে তোমরা এক বলে ঘোষণা দাও তোমাদের সার্বিক কাজের মাধ্যমে। এটাই বললে যে খালাক আল্লাহ মাফিল আর জমিয়া, এবং এটারই ঘোষণা শোনার জন্য আপনাদের জন্য মানুষের জন্য সব কিছু আল্লাহ নিয়ে দিতে করে দিয়েছেন দুনিয়া। তাহলে এভাবে আমাদেরকে বুঝতে হবে, এইটাই যদি বুঝার গোলমাল থেকে যায় তাহলে সমস্ত এবাদত বাতিল, সমস্ত এবাদত বাতিল। কারণ ওটারই বাস্তবায়নের জন্য তো আপনারা এবাদত, যেটাকে বাস্তবায়ন করার জন্য, যেটাকে প্রমাণ এবং প্রতিষ্ঠিত করার জন্য এই এবাদতের প্রচলন ঘটানো হলো, ওটাই যদি বাদ পড়ে তাহলে এবাদত কি হবে? এবাদত দিয়ে কি হবে? শুধু তাই নয়, আপনার ওই এবাদত যে কোনো ধরনের এবাদত হোক না কেন, সেটা নফল হোক এবং খরচ হোক, আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? কথাগুলো কিন্তু ব্রেনে রাখার দরকার। আমাদের দেশে এরকম তৌহিদের গভীর আলোচনা, ব্যাপক আলোচনা নেই, এটা বিরাট একটা অভাব। যা আমরা এবাদত করি আল্লাহই জানেন ওই এবাদতের দিক কত, যতটুকু আমরা এবাদত করি ওটা আল্লাহর রহমতের উপরে ছাড়া কি যে হবে আল্লাহ জানেন। এবাদত করতে হবে আমাদেরকে জ্ঞান সম্পূর্ণ ভাবে, জ্ঞান সম্পূর্ণ ভাবে বুঝে শুনে, এমনকি আপনার এই কালে মাটাকো বলা হয়েছে কালেমা পড়ার পূর্বেও এই কথা আগে জ্ঞান লাভ করতে হবে। কারণ জ্ঞান ছাড়া, বুদ্ধি ছাড়া একটা জিনিসকে না বুঝে সম্ভব ভাবে ওটা উপলব্ধি না করে ওটা চর্চা করা সম্ভব না, চর্চা করলেও ওটা কোনো ফলদায়ক হবে না। এই জন্য আল্লাহ তোমার কথা এই তাওহীদ প্রতিষ্ঠিত করার পূর্বে ওটাকে জানতে হবে, এই তাওহীদটা কি জিনিস, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, এটা কি জিনিস আগে এটা বুঝো, এটা কি জিনিস আগে বুঝো, এটার ভিতরে কি রহস্য রয়েছে, এটা এটার ভিতরে কি কি জিনিস জড়িত রয়েছে, আল্লাহ আপনি যে ইবাদত করতেছেন এই ইবাদত সেটা যতই কঠোর পরিশ্রম করেই করুন না কেন, কিংবা ওইটার ওই ইবাদত যত ব্যয়বহুলই হোক না কেন, এই যখনই যদি শূন্য হয়ে যায় ওটা শুধু ইবাদত বাতিল হয়ে থাকল না, ওই ইবাদতটা আপনার শিরকে রূপান্তরিত হয়ে গেল। কথা কিন্তু খুবই কঠিন, শুধু ওই এবাদত আপনি এবাদত করে রেখে দিয়ে চলে গেলেন, সব পেলেন না পেলাম আর না পেলাম বাধা হয়ে গেল, না ভালো হবে না, ওটা একটা কাজে লাগবে, ওটা আপনার শেরেকে পাল্লায় লেখা থাকবে। যদি এবাদত তবেই শূন্য হয়ে যায় কঠিন ব্যাপার, এই জন্য আপনাদের ব্রেনে তুলে দেওয়ার চেষ্টা করছি। এই এবাদতটা বাতিল হয়ে থেকে গেল তাও মাথার বুদ্ধি ছিল, কিন্তু ওটা বাতিল হবে না, বরং ওটা শেরেকে রূপান্তরিত, ওটা পাপ হয়ে গেল, কেমন ধরনের শেরেকের মতো পাপ, এবাদতের খাতায় না থেকে ওটা থাকবে আপনার ওই পাপের খাতায় শেরেকের পাপ লেখা থাকবে। বলবেন যে দলিল, এগুলো দলিল ভর্তি মুসলিম শরীফের হাদিস, আনা আগানা শুরাকা ইয়ানি শিরক من عمل عملا اشرك فيه معي غيري فاكتبه شركه وشركه مسلم شركه الله الرسول بولتين حديث قدسي الله تيجي برنونا قرتشن الله شي بولين شدا الله رسول برنونا قرتشن جي دنيا تي جوتو شريك رأي تي شريك رأي شبابو تي شبابي بھابي তার সঙ্গে কেউ শরীক হোক এটা চাই না। যদিও স্বার্থের কারণে চায়, কিন্তু স্বার্থ উদ্ধারের জন্য, কিন্তু আমার এটাও মনে চাই যদি এই টাকাগুলিতে ওই লোকের এই অংশটা না থাকতো। শরীরে কাজ করতেছে ঠিকই, শেয়ারে কাজ করতেছে ঠিকই, এটা পার্সেশনের জন্য করতেছে, কিন্তু ওই যে টাকা পয়সা যখন ব্যাপার আছে তখন এরকম মনে একটা লাগে, এতগুলো টাকা 50 লাখ টাকা, যে এই 25 লাখ টাকা ওই লোকটা না দিতে হতো, মন চাই না, কিন্তু বাধ্য হয়ে দিতে হয়। আল্লাহ তোমার কথা বলছেন যে এই শরীর তোমরা যেমন পছন্দ করো না, আমি এর চেয়ে বহুগুণ অপছন্দ করি, বহুগুণ অপছন্দ করি। এরপর আল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি কোন আমল করে সেই আমলে যদি আমার সহিত আর কাউকেও শরীক করে, আমলের সহিত যদি আর কাউকেও শরীক করে, তাহলে আমি ওই ব্যক্তিকে পরিত্যাগ করলাম, আমি ওই ব্যক্তিকে পরিত্যাগ করলাম এবং পরিত্যাগ করলাম তার শরীরটাকে, বললেন না যে তার আমলটাকে। আল্লাহ আগে বললেন কি, যে ব্যক্তি কোন আমল করবে সেই আমলে যদি আমার সহিত আর কাউকে শরীক করে, আমি তাকেও পরিত্যাগ করলাম এবং তার শরীক তার শিরকটাকেও পরিত্যাগ করলাম, ওই আমলটা এখন শিরকে পরিণত হয়ে গেল। আল্লাহ বলছেন ওটা আর আমল থাকবে না, ওটা শিরক হয়ে গেল। বুঝলি যে কথাটা বলেছিলাম তার সত্যতা হাদিস থেকে পাওয়া গেল। আল্লাহ তো বড় কথা শহীদ শরীর শুধু এই হিন্দুরাই করে না, আল্লাহ তো শুধুমাত্র আল্লাহ তো বড় কথা সন্তুষ্টি বিধানের জন্য আপনার ইবাদত হবে, যে কোনো আমল হবে এই শুধুমাত্র আল্লাহ ব্যতীত অন্য কিছু যদি এসে পড়ে কোন স্বার্থ উদ্ধার, ওই স্বার্থটা শুনি সুনাম অর্জন, এই সুনাম অর্জনের প্রবণতা এটা শুনি শ্রুতি অর্জন, মানুষ শুনবে কত ভালো লাগবে, মানুষ আমার আলোচনা করবে, এই শ্রুতি অর্জন এটাও আল্লাহ দেখে। আল্লাহ ব্যতীত চাইলেন কিনা ওটাকে, আল্লাহ ব্যতীত ওটাকে চাইলেন কিনা, টাকা পয়সা অর্জন আমার করতেছি, এবাদত করতেছি, এরকম ইসলামী বিভিন্ন মজলিসে বসতেছি, যাতে অনেক লোক খুশি হন, তার সঙ্গে যাতে আমার এরকম ভাব করে উঠে এবং তার থেকে দুনিয়া নিয়ে স্বার্থ করতে পারি, এটাকে আপনি আল্লাহ শরীর আপনার এই আমল আর আমল হয়ে থাকলো না, বা আমলটা আপনার ফিনিশ হয়ে গেল তাও না, ওটা শিরকে রূপান্তরিত হয়ে গেল। করলেন আপনি ইবাদত নামাজ, করলেন নামাজ কিন্তু চার রাকাত নামাজ পড়লেন, কিন্তু এটা হয়ে গেল কি চার রাকাত, ওটা শিরক, তার শিরক হল, এটা একটা শিরক হল, এর চেয়ে আরো পরিষ্কার ভাবে এসে গেছে, এটা তো একটু মনে হয় প্যাঁচ থেকে গেল। আল্লাহ রাসূল অন্য হাদিসে আরো পরিষ্কার করে বলে দিয়েছে, কি বলেছেন, মান সাল্লা ইবাই ফাকাদ আশা, যে ব্যক্তি নামাজ পড়ে দেখানোর জন্য, ও নামাজ পড়ে না ও শিরক করে, ও নামাজ পড়ে না ওটা শিরক করে। ওয়ামান সাল্লা ইবাই ফাকাদ আশা, যে ব্যক্তি রোজা রাখে দেখানোর জন্য, সে ব্যক্তি রোজা না, এটা রোজা নয় ওটা হলো তার শিরক, শিরকের মতো পাঁচ চর্চা করতেছে। ওয়ামান তাসাদদাকা ইবাই ফাকাদ আশা, যে ব্যক্তি সবকা করে দেখানোর জন্য, এটা সবকা নাই তার, এটা শিরক, পরিষ্কার কথা। এই জন্য আমাদেরকে জানতে হবে এই তাওহীদ আপনার সবসময় সঙ্গে থাকতে হবে, যেমন কথা বলেছি ইতিপূর্বে যেই ইবাদতের ভিতরে আপনার শিরক অর্থাৎ তাওহীদ শূন্য হয়ে যাবে, তাওহীদ ছাড়া পড়বে, একমাত্র আল্লাহ সন্তুষ্টি বিধান এটা যদি ছাড়া পড়ে, তাহলে ওই ইবাদতটা আপনার শিরকে রূপান্তরিত হয়ে যায়, যা দলিল দিয়ে বুঝলেন। এমনি ভাবে কোন আমল, যে কোন আমলের ভিতরে যদি তাওহীদ জড়িত হয় ওটা ইবাদতে রূপান্তরিত হয়, বুঝতে পেরেছেন কথাটা, একবারে সম্পূর্ণ উল্টা, আপনি ইবাদত করতেছেন খুব সুন্দর ইবাদত,
আশরাফুল ইবাদত, সবচেয়ে উত্তম ইবাদত, আফজলুল ইবাদত হলো কি? নামাজ। এই নামাজটার ভিতরে যদি শিরক এসে পড়ে, ওটাকে শিরক বানিয়ে দেয়। এমনি ভাবে যে কোনো আপনার দুনিয়াবী আমলও যদি, যে কোনো কাজে যদি আল্লাহ তোমার তালার একত্ববাদ প্রতিষ্ঠা করার উদ্দেশ্য থাকে, ওটা আপনারা এবারতে রূপান্তরিত হয়, ওটা আপনার এবাদতে রূপান্তরিত হয়ে যায়। কারণ এগুলো সবই এবাদত, যত কিছুরই মাধ্যমে আপনি আল্লাহর একত্ববাদ, আল্লাহ এক, আল্লাহ তো বড় কথার সন্তুষ্টি বিধান করা যদি আপনার কাম্য থাকে, যত এবাদতের, যত আমলের ভিতরে এই আপনার মানসিকতা জাগুক না কেন, ওটা আপনার এবাদত হয়ে যাবে। এই অর্থে আপনি চলতেছেন দৈনন্দিন জীবনে, আপনার বিভিন্ন কার্যক্ষেত্রে আপনি বেরিয়ে বেড়াচ্ছেন, অথচ হতে পারে আপনার সঙ্গে যেহেতু তৌহীদ চলতেছে, আপনার সঙ্গে ইবাদত চলছে। এই যে আল্লাহ তাআলা কথা বললেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। মানে এই কথা, এই একটা যে অন্তর্নিহিত প্রশ্ন, সেই প্রশ্নটার উত্তর এসে পড়ল, শুধুমাত্র আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করলেন? তাহলে আমাদের অন্যান্য কাজ নেই, আমাদের পরিবার পরিজন নেই, আমাদের পেট ভরণ পোষণ নেই? এই প্রশ্নটার উত্তর এসে গেল, আপনি কাজ করেন স্বাধীনভাবে, সবগুলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করেন। যে এটা আপনি আপনার স্ত্রীকে সাবধান করেন, আপনি আপনার ছেলে সন্তানদেরকে যে খাদ্য দান করবেন, এটা আল্লাহর হুকুম, আপনার উপরে ন্যস্ত করা হয়েছে, এই দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে অর্পিত হয়েছে আপনার উপরে, সেই দায়িত্ব আপনি পালন করতেছেন আল্লাহকে খুশি করার জন্য, এটা আপনার এবাদতে পরিণত হয়ে গেল, এটা আপনার চাকরি এবাদতে পরিণত হয়ে গেল। একমাত্র এইভাবে আপনার সঙ্গে এবাদত চলতে পারে। যেমন আল্লাহ ব্যতীত আর কাউকে আমি ভয় করি না, আল্লাহ ব্যতীত আমি আর কাউকেও ভয় করি, এক আল্লাহকেই ভয় করি। এই মানসিকতা যতক্ষণ আপনার সঙ্গে রয়েছে, এবাদত আপনি করছেন 24 ঘন্টায় আপনার এবাদত হচ্ছে, এই মানসিকতা। আর যদি কোন সময় এটা যদি থাকে যে অমুক পীর ওলি দরবার যে হুজুর শুয়ে আছেন, তার জন্য যদি আমি মান্যত না দিই, অমুক মাসে মান্যত পাঠানোর কথা ছিল, আমি কোন ধ্বংসের উমিদের উপরে শেখ নিয়ে চলছি, 24 ঘন্টায় শেখ হচ্ছে, হয় তৌহিদ থাকবে আর না হয় শিরক থাকবে, আল্লাহ ব্যতীত আর কার উপরে আমার ভরসা নাই, তৌহিদ চলছে। এবং যে কাজের ভিতরে আপনার তৌহিদ প্রতিষ্ঠিত হবে, ওটাই আমাদের তৌহিদ চলতেছে আপনার সঙ্গে। যদি বলে যে না, অমুক হুজুরের সাথে আমি জড়িত আছি, অমুকের ওখানে আমি নিয়মিত এরকম নজর নিওয়াজ পাঠায়, উনি আল্লাহ ভরসা উনি আসে, এরকম লক্ষ লক্ষ বরং কোটি কোটি মানুষ এই পথে আসে, ভরসা তাদের একমাত্র ওই পীর মলি মুর্শিদদের উপরে, এমনকি জীবিতদের উপরে তাও এরকম ভরসা, মরে গেছে তারা তো আছেই, জীবিত এখন আছে তাদের উপর এরকম ভরসা, উনি চালিয়ে নেবেন। এবং ওটার ব্যাখ্যাও করা হয়, ওটার ব্যাখ্যাও করা হয় এই যে এরকম একটা ভ্রান্ত আকীদা সৃষ্টি করার জন্য কথাও রয়েছে। মানে ওই পীর যেকে শির বলা হয়, যার পীর নাই তার শির নেই, বুঝেছেন? যাই হোক, এরকম ভরসা করে রেখেছে এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর মানুষের উপরে, এটা শিরক চলছে আপনার সঙ্গে। একমাত্র আল্লাহর উপরে ভরসা, এটাই যদি আপনার সবসময় অন্তরে থাকে, তাহলে আপনার সঙ্গে ইবাদত করছে, তাওহীদ প্রতিষ্ঠিত করতেছেন, এর আবার বাস্তবায়নও করতে হবে, শুধু অন্তরে রাখলেই চলবে না। এমনি ভাবে আল্লাহ ব্যতীত আর কারো নিকটে আমি সাহায্য চাই না, আল্লাহ ব্যতীত আর কারো নিকটে আমি সাহায্য চাই না, এই যে আপনার মানসিকতা থাকলো, এই এটা আপনার সঙ্গে তৌহীদ চলতেছে, আপনার সঙ্গে তৌহীদ চলতেছে, বুঝছেন না? সাহায্যের জন্য অনেক কিছু চাকরি হয় না, মাঝারে ওই জায়গায় গেলে পাই যাওয়া,
অমুক হুজুর তিনি দোয়া করে দেন, অবশ্য দোয়ার কথা, দোয়ার অসিলা গ্রহণ করার কথা আসে হাদিসে, কিন্তু এরকম ভ্রান্ত কিছু হুজুর যাদের মাধ্যমে কোন তাওহীদের দোয়ার আশাই করা যায় না, সারা বাড়ি হুজুর ধরেন, ওর যে পত্রিকা পেপার পত্রিকা সারা বাংলাদেশকে একেবারে চমক লাগিয়ে দিয়েছে, শুধু বলবে যে অমুক সাহেবাবাজির হুজুরে আমার ছেলে গেছে, কি যে দোয়া করলো আর কিছু বলবে না, কি যে দোয়া করলো ওটা আর বলবে না, কোন দোয়ার মাধ্যমে এরকম নাকি হয় কাঁচা ডিমকে একেবারে সিদ্ধ করে ফেলে দোয়ার মাধ্যমে, দোয়ার ছেলে বুঝেছেন, এরকম সিদ্ধ ডিমকে কাঁচা করে ফেলে এই দোয়ার ছেলে, কিন্তু বলে না কি যে দোয়া বলে, অবশ্যই ওর ভিতরে সেরে কি দোয়া, সেরে কি দোয়া, কারণ এটা হতেই পারে না, যার ভিতরে কোন দিনই এলেম নাই, কোরআন এবং হাদিসের এলেম নাই, এবং যার আধ্যাত্মিকতা অর্জন হয়েছে আজমির শরীফে পড়ে থেকে, যেখানে শেরেক ছাড়া আর অন্য কিছু চর্চা করা হয় না, সেখান থেকে আর দোয়া তার কি শিখা হবে, দেখবেন খুঁজে যদি বলে ধরে যে ওই শেরেক অবশ্যই আছে, কুপুরি অবশ্যই আছে, কিন্তু শুধু চালিয়ে দিচ্ছে হুজুরের দোয়া, দাদুর মাধ্যমে কাজ হয় প্রভাব সত্য, কিন্তু ওর আশ্রয় নেওয়া হারাম, দাদুর প্রভাব সত্য আশ্রয় নেওয়া হারাম, যাই হোক এরকম ভরসা আল্লাহ ব্যতীত অন্য কোন মানুষের উপরে ভরসা করে, তার সাহায্য উপরে ভরসা করে চলছে লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ শেরেক নিয়ে চলছে, মহাব্বত করা আল্লাহ তবরকত আল্লাহ মহাব্বত রাখা, রাসূলের মহাব্বত রাখা, আপনারা ইবাদত চলছে এই তাআতের ব্যাপারে, অবশ্য যে সমস্ত ব্যাপারে মানুষ ক্ষমতাবান, মানুষের মানুষকে আল্লাহ তবরক তালা ক্ষমতা দিয়েছেন সাহায্য করা, সেই সমস্ত ব্যাপারে সাহায্য নেওয়া যায়, যেমন আপনি কলমটা পড়ে গেছে তাই উঠিয়ে দেন, তো এটা একটা সাহায্য নেওয়া হবে, এটা শরিক না, যেগুলোতে আল্লাহ তবরক তালা ব্যতীত আর কেউ সাহায্য করতে পারে না ওই ব্যাপারে সাহায্য চাওয়া, সন্তান দান করা এটা আল্লাহর কাজ না, এটা কোন মানুষের ক্ষমতা আছে, এটা একমাত্র আল্লাহ তবরক তালা, এটা যদি আর কারো কাছে চান রোগ মুক্তি এটা আল্লাহ তবরক তালার ক্ষমতা, আপনি মাজারে যেয়ে বলতেছেন দোয়া না এটা পারবে না, এই যে চলবে না, যে সমস্ত ব্যাপারে আল্লাহ তবরক তালা ব্যতীত আর কারো ক্ষমতা নাই, সেই সমস্ত ব্যাপারে আর কারো সাহায্য ভিক্ষা করা, সাহায্য চাওয়া এই মানসিকতা দ্বারা আপনি যতক্ষণ রেখেছেন আপনি আপনার সঙ্গে তৌহীদ নিয়ে চলছেন, যখনই আপনার এগুলো ছাড়া পড়বে তখন বুঝতে হবে আপনার ভিতরে শিরক এসে পড়েছে, সাংঘাতিক কথা, এরপরও এর বাস্তব এটা তো দুনিয়াতে আমরা শুনলাম যে এরকম হয়ে যাবে, আপনার এবাদত গুলো এরকম শিরকে রূপান্তরিত হয়ে যাবে, এর আখেরাতের দিকে নিয়ে যায়, পরকালে এর আসলে বাস্তবতা আসে কিনা, এটা তো দুনিয়াতে বললাম যে এরকম হয়ে যাবে আপনার আমল, যদি ওর ভিতরে কোন রকম আল্লাহ তবরক তালার তৌহীদ ছাড়া পড়ে তাহলে ওই আমলটা আপনার শিরকে রূপান্তরিত হয়ে যাবে, এই দুনিয়াতে ফেরত তারা আপনার এই যে গুনার যে আমল নামা রয়েছে সেই গুনার আমল নামাতে আপনার নামাজটাকে শিরকের গুনা লিখে রাখবে, পরকালে একটু এর বাস্তবায়ন এর বাস্তব রূপ লাভ করি, এর আসলে বাস্তবতা আছে কিনা এই জন্য আপনাদেরকে এবার আখেরাতের দিকে নিয়ে যাচ্ছি, আখেরাতে মানে এর প্রতিফলন ঘটবে কিনা, না শুধু এরকম বক্তব্যই হয়ে থাকলো, আখেরাতে এর প্রতিফলন ঘটবে এ সম্পর্কে হাদিসের ভিতরে এসে গেছে, দুনিয়াতে তো প্রতিফলন ঘটতেও পারে কিন্তু আখেরাতেরটা হলো বেশি আমাদের জানার বিষয়, হাদিসের ভিতরে এসেছে আউয়ালু মা ইয়াকুলু আলাইহি ইয়াউমুল কিয়ামা রাজুলুন শহীদ, সর্বপ্রথম কিয়ামতের দিন যে ব্যক্তির বিচার নেওয়া হবে বিচার করা হবে শহীদ ব্যক্তি, উচিয়া বিহি ফা উচিয়া বিহি ফা আরাফাহু নিআমাহু ফা আরাফাহা ফালা মা যা আমিলত ফালা কাতালতু ফীকা হাত্তা ইসতাশহিদ, শহীদ ব্যক্তিকে আল্লাহ তবরক তাআলা হাজির করবেন, হাজির করে বলবেন যে তোমাকে এরকম শক্তি সাহস দিয়েছিলাম, তোমাকে এরকম রণকৌশল দান করেছিলাম, তোমাকে এরকম সহ্য বীর্য দান করেছিলাম, বলিষ্ঠ স্বাস্থ্য দান করেছিলাম, এগুলো আমার নিয়ামত, কি করেছে এইটা নিয়ামতের শুক্রিয়া, ব্যক্তি বলবে পাগল তুফি কাহাকি না আপনার রাস্তায় বিহার করে শরীর হয়ে গেছে। এটা কিন্তু তহিদ এমন জিনিস, তহিদের যেগুলো অশিলা তহিদ প্রতিষ্ঠার মাধ্যম এগুলো দেখা যায়, কিন্তু ওই তহিদ জিনিসটা দেখা যায় না, ওটা হলো অন্তরের ব্যাপার, ওটা অন্তরেই থাকে, শুধু বাহ্যিক আমলটা দেখা যায়, কিন্তু ওই যে আমলের যে রূপ, আমলের যেটা জীবন, ইবাদতের যেটা জীবন, ওটাকে দেখা যায় না। মানুষের বডি যেমন চলছে, মানুষের বডির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে, কিন্তু ওর পিছনে যে ইঞ্জিনটা, যে রূপ, এই রূপ না থাকলে যে সব বিকলঙ্ক। এই বাহ্যিক গুলো আমরা সবই দেখতে পাচ্ছি, হাত আছে, পা আছে, আঙ্গুলি আছে, চোখ আছে, নাক আছে, সবই দেখতে পাচ্ছি, কিন্তু যেটা রূহ, যেটা আসলে পরিচালনা করতেছে আমাদের সমস্ত বডিকে, ওটাই আমরা দেখতে পাই না। ঠিক এমনি ভাবে আপনার আমল এবং ইবাদতের রূহ হল ওই তৌহিদ। ওই তৌহিদ যদি ছাড়া পড়ে যায় তো আপনার সমস্ত আমলের বডি হল বিকলঙ্ক। এবং এমনি ভাবে দেহের সঙ্গে তার উদাহরণ খাটে, তার বাহ্যিক রূপগুলো, রূপ চেহারা আপনারা দেখতে পাচ্ছেন, রুকু হচ্ছে, সিজদা হচ্ছে, কুরবানি হচ্ছে, রোজা হচ্ছে, তওয়াব হচ্ছে, হজ হচ্ছে, সব দেখতে পাচ্ছেন, কিন্তু রূহটা দেখতে পাবেন না। কিন্তু ওটাই হলো আসল, ওটা যদি না থাকে এই তৌহিদ, আপনার এই সমস্ত এই বাহ্যিক আমল বেকার, বিকলঙ্ক, এটার দিয়ে কোনো কাজ হবে না। তাই বাস্তব রূপ এই হাদিস, আল্লাহ রাসূল জিহাদ করেছে, এটা বাহ্যিক রূপ, সাহাবীরা দেখে কত তাকে ধন্যবাদ দিয়েছে, কিন্তু এই যে রূহ ছিল না তার এই আমলের ভিতরে। আমল খুব কঠোর, এই আমল খুবই ঝুঁকিপূর্ণ, শাহাদত বরণ করা, যুদ্ধের মাঠে নিজের তাজা রক্ত ঢেলে দেওয়া আল্লাহ তাআলার জন্য, সেটা কম বড় কথা না, খুবই ঝুঁকিপূর্ণ এবং খুবই কঠিন আমল। কিন্তু এই কঠিন আমল হয়ে লাভ কি হলো, এই যে রূহ যদি না থাকে? ওই কথায় আল্লাহ তাআলা তাকে বলবেন যখন এই স্বীকারোক্তি দান করবে, আল্লাহ আমি জিহাদ করে শহীদ হয়ে গেছি, শাহাদত এটা তো দেখা গেছে, হ্যাঁ বাহ্যিক লোকরা যুদ্ধের মাঠে শহীদ হয়েছে, আল্লাহ তাআলা সেই শাহাদতের দিকে তাকাবেন না, ওই রুহটা আছে কিনা আমলের ভিতরে, এই তৌহিদ ছিল কিনা যেই জন্য তাকে পাঠানো হয়েছিল দুনিয়াতে, ওটার হিসাব নেবেন। এবং ওটার খবর তো আল্লাহ একমাত্র জানেন, আমলের রুহ থাকা এটা একমাত্র আল্লাহ জানার বিষয়, আর কেউ জানতে পারবে না। আপনার চেষ্টা করে ওটা তৈরি করতে হবে, আল্লাহ তো বড় কথা ধরে ফেলবেন, এবং সেই অন্তরের খবর সেদিন উদ্ঘাটন উদ্ঘাটিত হয়ে যাবে। আল্লাহ বলবেন কাজব ওয়ালাকিন লাকা ফাল জালিয়ু কালে ওয়ালাকিন লাকা ফাজাল জালিয়ু কালে জারি, মিথ্যা কথা বলেছে, তোমার এই তথ্য মিথ্যা, তোমার এই সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন, বরং তুমি জিহাদ করেছিলে, তুমি যুদ্ধ করেছিলে এই জন্য যে তোমাকে জারি অর্থাৎ বীর যুদ্ধ বলা হবে, তোমার সুনাম হবে, এই জন্য ওটা আমি লিখে রেখেছি। ফাউমিরা বিহি ফাসাহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিল নার, এই ব্যক্তিকে, এদিকে আপনারা, এই ব্যক্তিকে আল্লাহ তবারক ওয়া তাআলা নির্দেশ দিয়ে দিবেন এই ব্যক্তির ব্যাপারে ফেরেশতাদেরকে, তারপর কি করবে, ফেরেশতারা তাকে মুখের ভরে হিঁচড়ে নিয়ে যে অপমানজনক ভাবে জাহান্নামে নিক্ষেপ করবে, কোন আমলের মাধ্যমে, জাহান্নামে এইভাবে অপমানিত লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছে কোন আমলের মাধ্যমে, খেয়াল করেছেন, শহীদ, এই যে শাহাদতের আমলের মাধ্যমে। এই জন্যই বলেছিলাম যে আমার তৌহিদ যদি জানা ভুল হয়ে যায়, তৌহিদ যদি খারাপ হয়ে যায়, আমার আমল না করাই উচিত। যদি তৌহিদ যদি না আনতে পারেন আমলের ভিতরে, আপনার আমল না করাই ভালো, কারণ এটা যে আপনার আটটা পাপে রূপান্তরিত হচ্ছে, এর চেয়ে বড় আমল, ঝুঁকিপূর্ণ মূল্যবান আমল আর কি হতে পারে, প্রাণ বিসর্জন দেওয়া, নিজের শরীরের তাজা রক্ত আল্লাহর পথে ঢেলে দেওয়া, এটা কি খুব কোনো পরিশ্রমের ব্যাপার ছিল? কোন পরিশ্রম করতে হতো না, আপনার কোন ফর্ম ফিল আপ করতে হতো না, টাকা জমা দিতে হতো না, আপনার এই মানসিকতা শুধুমাত্র আল্লাহর জন্য নিবেদিত করার জন্য কোন পরিশ্রম ব্যয় করতে হয়নি। অথচ শয়তান, শয়তান বড় শত্রু, আপনার ওই আমলের রূহকে নষ্ট করে দেয়, সবসময় সতর্ক থাকতে হবে।
এই এবাদতের রূপ বাহ্যিক অনেক করতে পারে, বাহ্যিক আমল অনেকে অনেক থাকতে পারে। আল্লাহ তো বড় অত্যাধিক নাই আমির আমল সাজে আলিনাম হাজা আমল তোরা। কেয়ামতের দিন এরকম কত মানুষ আসবে যারা আমলের পাহাড় রচনা করে এসেছে, কিন্তু আল্লাহ তো বড় কথা সে আমলের নিকটে এসে করবেন কি, ওগুলোকে সমস্ত আমলকে ধূলিসাৎ করে দিবেন, তার কাঁকড়িয়ে মূল্যদান করবেন। এই সে আমল, রূপবিহীন আমল, তাওহীদ শূন্য আমল। যে কোনো আমলের ভিতরে তাওহীদ ছাড়া পড়লে ওখানে শিরক এসেছে। এই জন্য আমরা এমনিতে আমরা হতভাগা মুসলমান, আমাদের সেই আমলের এবং ইবাদত এর বেশি বেশি ইবাদত এবং আমলের সুযোগ সময় আমাদের হয়ে উঠে না। এরপর যে সামান্যতম আমল করি তাও যদি এরকম রূপবিহীন আমল করি বড় হতভাগ্য। যাই হোক, পরিষ্কার হয়ে গেল কিনা, দুনিয়াতে এর থিওরিক্যাল কিছু তথ্য শুনলেন এবং আখেরাতে তার বাস্তবায়ন হচ্ছে, এটা আখেরাতের ঘটনা। এরপরে দ্বিতীয় ব্যক্তিকে আনা হবে, সেই দ্বিতীয় ব্যক্তি রজুলুন তাআল্লামা আল-ইলমা ওয়া আল্লামা ওয়া ক্বারা আল-কুরআন ফাউতিয়া বিহি ফা'আরাফাহু নি'মাহু ফা'আরাফাহা ক্বালা মা যা আমিলত ক্বালা তাআল্লামতু আল-ইলমা ওয়া আল্লামতু وقرأت فيك القرآن قال كذبت ولكنك تعلمت العلم ليقال عالم وقرأت القرآن ليقال قارئ ذكي جاي بكتك عمانها بالقيامة الدين يوش شمعتك برا عمل قرش علم الشكا قرأ منسك حضر حضر منسك شكي جاي فتشط عالم بنية جاي اي بكتك دوري عمانها এবং কোরআন পাঠ করতো দুনিয়াতে, কোরআন তেলাওয়াত করতো, সে ব্যক্তিকে এনে জিজ্ঞেস করবেন যে তোমাকে এই যে বিদ্যা বুদ্ধি এই এলেম দান করেছিলাম এটা আমার নেয়ামত, তোমাকে এরকম পাণ্ডিত্যের অধিকারী করেছিলাম, তোমাকে এরকম সুন্দর কোরআন তেলাওয়াতের জন্য আমি সব দান করেছিলাম, এর শুকরগুজারি কি করেছ? সে ব্যক্তি বলবে ওই যে দুনিয়াতে তার বাহ্যিক যেটা আমল করেছে ওটাই তুলে ধরবে, এটার মাধ্যমে তো মানুষ খুব সুনাম করেছে, তা মানুষ দেখেছে গাছ অলি মাজার তৈরি করে রেখে দিয়েছে, কিন্তু খবর যে কি হবে আল্লাহর কাছে ওটাই এটা আমরা জানি না। আমরা যত বড়ই পণ্ডিত দেখি না কেন, যতই আমলকারী দেখি না কেন, খবরদার আমরা কোনদিন তাদেরকে জান্নাতি বলার জান্নাতের সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করবো না। এই কথাটুকু বলবো যে ইনশা আল্লাহ জান্নাতে যেতে পারে, আল্লাহর উপর ছেড়ে দিবে জানা যায় না, যেহেতু তার বাহ্যিক আমল আমরা যে কোনো মানুষের বাহ্যিক আমলটা দেখতে পাই, কিন্তু আমলের রূপ যেটাই হবে কি আমাদের ভক্তদের বিষয় সেটা খারাপ করে যেতে পারে, সেটা আপনার জানার বিষয় না, আপনি ওটা জানতে পারেন না, কাজেই আপনি এরকম হুকুমও লাগানোর চেষ্টা করবেন না। অমুক শহীদ অমুক জান্নাতি এই কথাটা বলতে পারেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জান্নাতি বেচার আমল ভালো ছিল, সে যদি ইখলাস রেখে থাকে, সে যদি আমলের ভিতরে তৌহীদ প্রতিষ্ঠিত করে থাকে জান্নাতে যেতে পারে, এই কথাটা বলবেন। আমরা আজকে বহু মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে তাদেরকে জান্নাত বিতরণকারী ধরে নিয়েছি, জান্নাত বিতরণকারী তাদেরকে আমরা ধরে নিয়েছি, এই যে ওলি নাম দিয়ে দিয়েছি যাদেরকে, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, শাহ জালাল, শাহ ফরহান ইত্যাদি ইত্যাদি, যাদেরকে আমরা জান্নাতের সার্টিফিকেট দানকারী নির্ধারণ করে ফেলেছি। আপনি জানেন আল্লাহ তো বড় কথা আর তার সঙ্গে কি মোহামেলা করবেন কি আমাদের দিন, সে তো বাহ্যিক ভালো আমল করে গেছে, দুনিয়াতে বড় বড় কিতাব লিখে গেছে, দুনিয়াতে বড় বড় আমল করে গেছে, আবেদ পরিষ্কার নামে পরিচিত, কিন্তু আল্লাহ তো বড় কথা কিভাবে তার বিচার নেবেন, তার আমল কেমন রয়েছে এটা তো আল্লাহ তো বড় কথাই জানেন। আপনারা এদিকে আলোচনার দিকে খেয়াল রাখবেন, এটা আল্লাহ রসুল বিরাট ভুল ধরেছেন। সাহাবি আল্লাহ রসুলের সাহাবি একজন নিম্ন পর্যায়ের সাহাবি, তিনিও যত দুনিয়াতে ওলি রয়েছে সমস্ত ওলিদের চেয়ে উত্তম, তাকে স্বীকার করবেন? একজন নিম্ন পর্যায়ের সাহাবি ধরেন আল্লাহ রসুলের সঙ্গে যারা হজে এসেছিলেন 140,000 সাহাবি, এর অর্থ এই নয় যে সমস্ত সাহাবি এসে পড়েছিলেন, আরো বাকি ছিলেন এতগুলো সাহাবি, যত দুনিয়াতে ওলি রয়েছে সমস্ত ওলিদের চেয়ে উত্তম, তাকে স্বীকার করবেন? একজন নিম্ন পর্যায়ের সাহাবি বলেন আল্লাহ রাসূলের সঙ্গে যারা হজে এসেছিলেন 140,000 সাহাবি, এর অর্থ এই নাই যে সমস্ত সাহাবি এসে পড়েছিলেন, আরো বাকি ছিলেন এতগুলো সাহাবি। যে কোনো বড় অলি অলির চেয়েও তারা বড় সাহাবি। এক কথায় মুনাফেক যদি হয় তাহলে অন্য কথা, ওরা তো সাহাবি না, ওরা মুনাফেক। বুঝলেন, আল্লাহ রসুলের আনুগত্য করেছে এরকম সাহাবিদের নিম্ন পর্যায়ের একজন সাহাবি, আমরা যাদের আজকে কবরে ধর্ণা দেওয়া দেখতেছি, মানুষকে জমজমাট হয়ে গেছে, তাদের এদের চেয়ে বহুগুণ তারা শ্রদ্ধাভাজন, বহু সম্মানের অধিকারী। এরকম একজন সাহাবির কথা শুনেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করছে। আবু দাউদের ভিতরে এই হাদিস এসেছে, আবু দাউদের ভিতরে এই হাদিস এসেছে। আল্লাহ রসুলের খাদেম যুদ্ধের মাঝে আল্লাহ রসুলের খেদমত করতেছেন, খেদমত নিয়ে যেত, ওই সময় শত্রু পক্ষের একটা তীর এসে লেগে গেল ওই খাদেমের গায়ে, আল্লাহ রসুলের জন্য বাহন প্রস্তুত করতেছেন, আল্লাহ রসুল যাবেন কোথাও, ওই সময় তীর এসে লেগে গেল, সঙ্গে সঙ্গে সে নিহত হয়ে গেল। সাহাবিরা অনেকেই এসে তাড়াতাড়ি সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করলো, তাও তো মানুষ ভুল হবে, স্বাভাবিক। সাহাবির ব্যাপারে সাহাবির এরকম সুন্দর মন্তব্য বাতিল হয়ে যাচ্ছে, সাহাবির এসে বলছে ইয়া হানিয়ান লাহু বিল জান্নাহ, এটা তো জান্নাতের শুভ সংবাদ। আল্লাহ রাসূলের খেদমত করতে করতে, আল্লাহ রাসূলের তো সাহাবি বটেই, আল্লাহ রাসূলের খাদেম, বিশেষ সাহাবি, তাহলে বিশেষ সাহাবি। এবং মারা যাচ্ছে কোথায়? যুদ্ধের মাঠে। আবার মারা যাচ্ছে কার হাতে? শত্রুর তীর খেয়ে। সেই লোকের ব্যাপারে সাহাবিরা এরকম মন্তব্য করতে ছাড়েন? তাদের ধৈর্য করেনি, তারা আমল এত সুন্দর তাদের দৃষ্টিতে মনে হয়েছে, ধৈর্য করেনি, সঙ্গে সঙ্গে তাদের মুখ দিয়ে কথাটা বেরিয়ে গেছে, ইয়াহানি আল্লাহ বলছেন না, তার জন্য জান্নাতের শুভ সংবাদ, এই অবস্থায় মারা যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন খবরদার, জান্নাতের সার্টিফিকেট বিলি করার দায়িত্ব তোমাদের উপরে নাই, বরং এই সাহাবিরা এত সাহাবি যার ব্যাপারে মন্তব্য করলো জান্নাতে, সাহাবির ব্যাপারে সাহাবিদের মন্তব্য ভুল হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছে না, খবরদার, তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিবে না, এক্ষুনি আমার কাছে ওয়াহির মাধ্যমে জানানো হলো যে এই ব্যক্তি জাহান্নামী, এই ব্যক্তি জাহান্নামী। তাহলে এই ব্যক্তির চেয়ে আর কোন বড় পীর ওলি থেকে গেল যাকে আমরা জান্নাতের অধিকারী এরকম ধরে নিয়েছি, এবং শুধু জান্নাতের অধিকারী নয়, তাদেরকে জান্নাত বন্টনকারী ধরেছি, যার জন্য তো ধর্ণা দিয়ে বেড়াচ্ছি তাদের কবরে এবং মাজারে এবং তাদের বিভিন্ন ধরনের দরগাহে। এরা তো একটা ধরেছি যে ওরা জান্নাতি, নির্ঘাত জান্নাতি, এমনকি এরা আপনার এরা ওই সমস্ত লোকদেরকে নাকি জান্নাতি নিয়ে যাবে, এই জন্য ধর্ণা দিয়ে বেড়াচ্ছে। ডবল ভুল, সাহাবির ব্যাপারে যদি সাহাবিদের মন্তব্য ভুল হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন আলা ইন্না শামলাতাল লাতি আখাযাহা ইয়াউমা খাইবার লা তাশআলু আলাইহি নারান ইয়াউমাল কিয়ামা, তোমরা জানো না এই ব্যক্তি খাইবারের যুদ্ধে একটা গনিমতের মাল থেকে কম্বল চুরি করেছিল, ওটা কেউ জানেনি, আল্লাহ তো বড় কথা ওটা তালিকা করে রেখেছেন, সেই কম্বল তার জাহান্নামের কারণ হয়েছে, এ তোবা করে মরেনি। হলো গোপনে কে কোন ধরনের কাজ করে রেখেছে, হযরত আব্দুল কাদের জিলানী গোপনে কি পাপ ছিল তার, আমরা জানি না, আমরা আশা করি, আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, কিন্তু আমরা জান্নাতের সার্টিফিকেট সিলাই বিলি করতে পারি, এটা হলো আল্লাহর হাতে। সাহাবির জান্নাত, সাহাবিকে জান্নাত, এরকম আমলের ফলে আমরা তো আজকে এরকম ভ্রান্ত কথা বলে থাকি, এমনকি বড় বক্তাদের মুখ দিয়ে বের হয়, আল্লাহ রসুলকে নাকি যদি কেউ স্বপ্নেও দেখে বলে জান্নাত হারাম, নাকি জাহান্নাম হারাম তার জন্য বলে। বুঝেছেন, এই সমস্ত হাদিসি তথ্য না থাকার কারণে, হাদিসের দলিল না থাকার কারণে কেমন উদ্ভট কথাও বেরিয়ে যাচ্ছে, বক্তা নাম করা, বক্তা নাম বলবো না, তাদের মুখ দিয়ে বেরিয়ে যায় আল্লাহ রসুলকে শুধু স্বপ্নে দেখলেই নাকি জাহান্নাম হারাম হয়ে যায়। তো এই ব্যক্তিদের জাহান্নাম হারাম হওয়ার কথা ছিল সব আগে, এক তো সাহাবি, তারপরে খাদেম, তারপরে যুদ্ধের মাঠে মারা যাচ্ছে, তারপরে শত্রুর তীরে, চারটা বৈশিষ্ট্য একত্রিত হয়েও সাহাবিদের এই মন্তব্য ঠিক থাকলো না, কোন নিশ্চয়তা নাই। তবে সকলের উপরে আমরা ধারণা ভালো রাখবো, কিন্তু সার্টিফিকেট বিতরণ করবো না। এই ধারণা ভালো রাখার রূপ এই এই সিস্টেম যে লোকটা ভালো কাজ করে গেছে, ইনশাআল্লাহ আল্লাহ তাকে জান্নাত নসিব করতে পারেন, এটুকু বলতে পারি। যাই হোক, এরকম এই যে আমল আলেম বিরাট আলেম এলেম শিক্ষা করেছে, এলেমের পাহাড় সে আলেম মানে এসে অনেককে কোরআন তেলাওয়াত করেছেন কত সুন্দর সুমিষ্ট স্বরে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে কি করেছ, এই যে শুকর, এই যে নিয়ামতটাকে তোমাকে দেওয়া হয়েছিল, এই নিয়ামতের শুকর গুজারি কি করেছ। সে ব্যক্তি বলবে আল্লাহ তো আলিম ও আল্লাহ তো না ওখানে ফিজিক্যাল কোরআন, হে আল্লাহ আমি এলেম শিক্ষা করে মানুষকে শিখিয়েও দিয়েছিলাম, বহু আলেম ছেড়ে দিয়েছি, বহু আমার সাগের। দুঃখের বিষয় আমাদের যারা উস্তাদ এই তাওহীদের এলেমটা এর গভীর চর্চা এবং এর গভীর আলোচনা না থাকার কারণে এমন ভাবে শিরক জড়িত রয়েছে। শুধু শিরক এগুলো বড় ধরনের যেগুলো বাহ্যিক এগুলো না, এগুলো সবই একটা উদাহরণ আপনাদের কাছে তুলে ধরেছি। আল্লাহর বিপরীতে অন্য কিছুকে খাড়া করা হলে ওটাই শিরক। যেমন আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ মাল্লাহ যে আল কবরি ওয়াসানা, হে আল্লাহ তুমি আমার কবরকে দেবতা বানিয়ে নিও, কবর কেমন করে দেবতা হয়, কবর কবরে যদি আল্লাহ ব্যতীত আল্লাহর জন্য যে সমস্ত ইবাদত করা হয় ওই ইবাদত গুলির কোন একটি যদি কবরে করা হয় তাহলে ওটা দেবতায় পরিণত হয়, ওটা শরীকে পরিণত হয়ে গেল। এমনি ভাবে আদি বিন হাতেম যখন এসেছিলেন তখন তার গলায় একটা ই ছিল, কি বলে ক্রুশ চিহ্নের একটা মালা, ক্রুশ চিহ্ন। আজকে আমরা অনেকেই পুরুষরাও এটা হলো ওই খ্রিস্টানদের সুন্নত আমাদের ভিতরে আস্তে আস্তে ঢুকতে লেগেছে, ওরা পুরুষরাও মালা পরত চেন, ওই চেনের সাথে একটা ক্রুশ চিহ্ন লাগা ছিল। আল্লাহ রাসূল বলেছেন ইনজা আনকা হাযাল ওয়াতান, তোমার এই দেবতা সরিয়ে গেল তোমার গলা থেকে, ওটাও দেবতা সরি, কারণ আল্লাহ ব্যতীত ওর পিছনে যে সমস্ত আকীদা রাখা হয়, যে সমস্ত ধারণা রাখা হয়, বিশ্বাস করা হয় সেটার মধ্যে ওটা শরীক হয়ে গেছে আল্লাহ। ও সমস্ত আকীদা একমাত্র আল্লাহর জন্যই আল্লাহর ক্ষেত্রে রাখা উচিত ছিল, কিন্তু সে স্থান পরিবর্তন করেছে, পাত্র পরিবর্তন করার কারণে ওটা শরীকে পরিণত হয়েছে। যাই হোক, আমাদের দেশে খুব আমার উস্তাদদের কাছ থেকে আমি এই সমস্ত খবরের কথা শুনেছি, গৌরবের কথা শুনেছি, এমনকি আমাদেরকে অনেকে অবহেলা করে আমাদের কথা উপেক্ষা করে দেন, যে তোমাকে তো আমি পড়িয়েছি আর তুমি কি বলো, আমার কথা আমার শুনতে হবে। এই হল তৌহীদের এলেম থাকার অভাব। যাই হোক, এরকম ফখরের জন্য নয়, যদি কেউ ফখরের জন্য করে থাকে আল্লাহ তাকে ধরা পড়বে। এই এলেম শিখতে হবে এবং শিক্ষা দিয়ে দান করতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ তো বড় কথা এই ব্যক্তিকে বলবেন যখন সে বলবে যে আমি এলেম শিক্ষা করে মানুষকে শিখিয়েছি, এমনি ভাবে আমি কোরআন থেকে আওয়াজ করেছি তোমার উদ্দেশ্যে, আল্লাহ তো বড় কথা বলবেন কাজব, মিথ্যা কথা বলেছে। তুমি এলেম শিক্ষা করেছিলে এই জন্য যে তোমাকে আলেম বলা হবে, এবং তুমি কোরআন তেলাওয়াত করেছো এরকম সুমিষ্ট স্বরে এই জন্য যে তোমাকে কারী বলা হবে। দুনিয়াতে বলা হয়েছে যেটা চেয়েছিলে পেয়ে গেছো, যেটা চেয়েছিলে ওটা পেয়ে গেছো। তাহলে আল্লাহ তো বড় কথা, তার যে এত সুন্দর আমল এলেম শিক্ষা করা, মানুষকে শিখিয়ে দেওয়া, কোরআন তেলাওয়াত, এত সুন্দর বাহ্যিক আমলটা, কিন্তু তার রূপ না থাকার কারণে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন এই মানসিকতাটা না জন্মার কারণে সে আমলটা বাতিল হয়ে যাচ্ছে। এবং আল্লাহ তো বড় কথা ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দিবেন সাহমের আবি সাহেব আলাজি হাতটা উঠে আসবেন, এই ব্যক্তিকে অপমানজনক ভাবে মুখটা ভরে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার এই জাহান্নামে যাওয়ার আমল হলো এটাই। এলেম এলেম শিক্ষা করা এবং কোরআন তেলাওয়াত হয়ে গেল তার জাহান্নামে যাওয়ার আমল। ওই যে কথা বলেছিলাম যে আল্লাহ তাওহীদ যদি না থাকে আমলের ভিতরে, ওটা আমল থাকে না, ওটা আমল বাতিলও হয়ে যায় না, বরং ওটা শিরকে রূপান্তরিত হয়ে যায়, ওটা ওই ধরনের পাপে রূপান্তরিত হয়ে জাহান্নামে যাওয়ার কারণ। তৃতীয় ব্যক্তিকে আনা হবে রাজুলুন ওয়াসআ আল্লাহ আলাইহি ওয়া আতাহু মিন আসনাফিল আমওয়াল فأتي به فعرفه نعمه فعرفه.
এই ব্যক্তিকে আল্লাহ অর্থাৎ এমন এক ব্যক্তিকে তৃতীয় ব্যক্তিকে আনা হবে যে ব্যক্তি কি করেছে, আল্লাহ তোমরা তাকে বহু ধরনের সম্পদ দান করেছে, বহু সম্পদের অধিকারী, বিভিন্ন প্রকারের সম্পদের অধিকারী। সে ব্যক্তিকে আল্লাহ দেখে বলবেন এগুলো আমার দান ছিল তোমাকে, দুনিয়াতে আমার নেয়ামত এগুলো, এগুলোর তুমি কি শুকরগুজারি করেছে বলো, হিসাব দাও। সে বলবে মা তারাক্তু সাবীলান তুহিব্বু আন ইউনফাক ফীহি ইল্লা আনফাক্তু ফীহি, ক্বালা কাযাবত ওয়ালাকিন্নাকা ফাআলতা লী ক্বালা জাওয়াত। আল্লাহ তোমার কথা বলবেন, আল্লাহ তোমার কথার কাছে সে ব্যক্তি স্বীকারোক্তি দিবে, হে আল্লাহ এই যে আমাকে সম্পদ দান করেছিলে, এই সম্পদের মাধ্যমে আমি ব্যয় করে এসেছি তোমার পথে, যত রাস্তা ছিল তোমার সন্তুষ্টি অর্জনে, যে কোনো পথেই আমি এগুলো খরচ করে এসেছি, মসজিদ বানিয়ে দেওয়া আমার, মাদ্রাসা বানিয়ে দেওয়া আমার, এতিমখানা বানিয়ে দেওয়া আমার, অমুক জনকল্যাণমূলক যে সংস্থান বা প্রতিষ্ঠান বানিয়ে দেওয়াটা আমার, এইভাবে সে ব্যক্তি স্বীকারোক্তি দান করবে। আল্লাহ তোমরা বলবেন কারণ মিথ্যা কথা বলেছ, এই জন্য নয়, বরং তুমি এই জন্য এগুলো করেছ, এই জন্যই তুমি এগুলো দান করেছিলে, তোমাকে জওয়াদ বলা হবে, দানবীর বলা হবে, বদান্যতা পরায়ণ লোক বলা হবে, দুনিয়ার লোক তোমাকে চিনবে। আমাদের দেশে এই যে বিশেষভাবে সভাতে টাকার যে তোলা হয়, এটা তো সেরকি একটা আড্ডা, কিছু মানুষকে সেরে দান করা হয়, এইভাবে গড়ে তোলা হয়েছে এক শ্রেণীর মানুষকে, যারা যখন নারে তাকবীর শুনবে, এই নারে তাকবীর না শুনলে টাকা আসবে না, টাকা দেয় না, এবং ওই নারে তাকবীর শোনার জন্য তার নামটা এরকম সবাই উচ্চারণ করবে, এই জন্য তখন হয়েছে 500 টাকা 1000 টাকা দান করে দেয়। এটা এভাবে গড়ে দেয় যে এক শ্রেণীর আলেম মাদ্রাসাতেই মাদ্রাসার হুজুররা এভাবে গড়ে তুলছে শেরেকের উপরে এক শ্রেণীর লোকদেরকে, সম্পূর্ণ শেরেক কিনে নেওয়া হচ্ছে। এই যে আল্লাহ রাসূলের হাদিস আপনাদের কাছে এটি পূর্বে শুনিয়েছি, মান তাসাদদাকা ইউহাই ফাকাদ শাক, যে ব্যক্তি সরকার করে দান করে দেখানোর জন্য, সুনাম অর্জনের জন্য, সে এটা দান করে না, বরং এটা হল শেরিক, সে উপার্জন করে শেরিক উপার্জন করে। সাংঘাতিক আপনার প্রতিটা পদক্ষেপের সঙ্গে এই তাওহীদ এবং শেরিক জড়িত। আল্লাহ তাবারকাতের যেমন মূল রহস্যই হল এই তাওহীদ, যেমন আপনার প্রতিটা পদক্ষেপের সহিত জড়িত রয়েছে। এবার বুঝে এসেছে কিনা, প্রতিটা মানুষের প্রতিটা পদক্ষেপের সঙ্গে তাওহীদ জড়িত, আপনি সেটা খেয়াল করেন আর না করেন, সেটা আপনি অবহেলার ভিতরে থেকে যায়, কিন্তু জড়িত রয়ে গেছে। আপনার বুঝের অভাব, আমাদের বুঝের অভাব, যার জন্য হয় আপনার সঙ্গে তাওহীদ থাকবে না হয় শিরক থাকবে, এটা আপনার সতর্কতার সাথে চলতে হবে। টেলিফোন করছে, আচ্ছা এবার তাহলে পরিষ্কার হয়ে গেল, এই ব্যক্তিকে আল্লাহ তো বড় কথা বলবেন কাজব, তুমি মিথ্যা কথা বলেছ। যাই হোক, পরিষ্কার হয়ে গেল যে আমলের এই বাহ্যিক রূপটা এটা কিছুই না, এটা কিছু না, মানে বাস্তবের দিক দিয়ে, পরিণতির দিক দিয়ে, পরিণামের দিক দিয়ে এটা কিছু না, বরং এটা হলো শুধু আপনার বাহ্যিক একটা কাজ, এটা লেভেল, এটা শুধু আপনার কাভার, এর ভিতর দিয়ে আপনার ওই জিনিসটা প্রতিষ্ঠিত করতে হবে। তবে এটাও বিশুদ্ধ হওয়ার দরকার আছে, এই যে বাহ্যিক আমলটা, এই নামাজ পড়বেন, নামাজের উঠা বসা, এই যে নামাজের যে নিয়মকান, এটাও মিল করতে হবে, এটাও কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ। ওটা যেমন ওই রূপ প্রতিষ্ঠিত করা, তহিদ প্রতিষ্ঠিত করা যেমন গুরুত্বপূর্ণ, এর বাহ্যিক যে বডি তৈরি করতে হবে, এর যে দেহ তৈরি হবে আপনার আমলের, এটাও কিন্তু বিশুদ্ধ হবে, এর বিন্যাস কিন্তু বিশুদ্ধ এবং নিপুণ হতে হবে। এই বিন্যাস, এই বিন্যাসের ভিতরে যদি গোলমাল থেকে যায়, তবুও কিন্তু আমল বাতিল। তাহলে আমরা পাচ্ছি যেটা কোথা থেকে শিখতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে যেই নিয়মে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই নিয়মে আমাদেরকে এই আমলের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করতে হবে, আমলের যে বাহ্যিক চেহারাটা সেটাও আমাদের ঠিক রাখতে হবে। যেমন আমলের বাহ্যিক রূপ ঠিক রেখে তাওহীদ যদি শূন্য হয়ে যায় বাতিল, তেমনি ভাবে তাওহীদ ঠিক রেখেছেন, একমাত্র আল্লাহর জন্য করতেছেন,
কিন্তু বাহ্যিক আমলের শেকল সুরাত বানানো আপনার পক্ষ থেকে এটাও বাতিল, এটাও বাতিল। এই মর্মে কোরআন শরীফের আয়াত এসেছে, আল্লাহ তাআলা কথা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়ালা তুবতিলু আমালাকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো, মানে তাদের দেয়া নিয়মের অনুসরণ করো, খবরদার আমলগুলোকে নষ্ট করে দিও না। আল্লাহ এবং আল্লাহ রাসূল যে নিয়ম দিয়েছেন আমলে, অর্থাৎ বাহ্যিক নিয়ম, সেই নিয়মটাও আপনার ঠিক রাখতে হবে, তাদের দেওয়া নিয়মের অনুসারী হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়মে আমল করেছেন তার অনুকরণে সেই আমলকে ওইভাবেই পালন করতে হবে, অন্যথায় বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলার বক্তব্যেই বোঝা যাচ্ছে আমল থাকতে পারে, এই কোরআনের আয়াতে বোঝা যাচ্ছে আমল থাকতে পারে, কিন্তু ওই আমল আপনার বাতিল। যদি বাহ্যিক রূপ ঠিক না থাকে তাহলে ওই আমল আপনার সম্পূর্ণ বাতিল। যাই হোক, এই সম্পর্কে হাদিস এসেছে, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের আমল যতই অধিক হোক না কেন, যতই বেশি হোক না কেন, সেই আমল যদি আল্লাহ রাসূলের নিয়মে না হয়, সেই আমলের ভিতরে যতই আপনার ইখলাস থাকুক না কেন, ওই আমল বাতিল, ওই আমল সম্পূর্ণ বাতিল, কোন কাজে আসবে। বরং শুধু বাতিলই নয়, এমন হতে পারে আপনার এই বাহ্যিক আমলের রূপ যেন ঠিক না থাকার কারণে, যেমন ওইভাবে তাওহীদ না থাকার কারণে আমলের ভিতরে ওটা যেমন শিরকে রূপান্তরিত হয়ে যায়, এটাও এরকম কুফরিতে রূপান্তরিত হতে পারে, কিংবা আপনি আল্লাহ রাসূলের উম্মত থেকে বহির্ভূত হয়ে যেতে পারে, এরকম কথা এসেছে। বাহ্যিক আমল আল্লাহ রাসূল তাওহীদ খুব মাথায় একমাত্র আল্লাহ তোমার কথার উদ্দেশ্যে আমল করতেছেন, যেমন এই আল্লাহর ইখলাসের খেলায় আপনি কি করেন, পাঁচ ওয়াক্ত নামাজ দিনেই পড়ে শেষ করে দেন, আল্লাহ তোমার কথা উদ্দেশ্য, আল্লাহ তোমার কথা যাতে খুশি হন, আপনার এই এশা এবং ফজর নামাজ যাতে ছুটে না যায়, কাদা যাতে না হয়, এই জন্য কি করবেন, ওই প্রথম রাত্রেই সব পড়ে শেষ করবেন, আল্লাহ তোমার কথা খুশি করার জন্য করলে, কিন্তু এই আমলটা কি হবে, বাতিল। কারণ রসুন রসুনের তরিকা ছাড়া যে আপনাকে এইভাবে করতে পারেননি, একত্রিত পাঁচ অক্ত নামাজ আপনি পড়ে নেবেন, এটা না, প্রতি নামাজের অর্থে আপনাকে নামাজ আদায় করতে হবে। আপনি দশটার সময় জোহরের নামাজ আদায় করে চলে যাবেন, আমি সফরে যাচ্ছি, সময় পাবেন জোহরের সময় আপনি আদায় করবেন, জোহরের নামাজ আপনি বেলা দশটায় পড়ে নেবেন, হবে না আপনার। যদি জানার সময় কোনো যদি আপনি পড়েন আল্লাহ রাসূলের হুকুম লঙ্ঘন করে, আমি জানি যে হবে না তাও পড়বো, তাহলে আপনি কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা। এই বাহ্যিক দিকটা যদি আপনি ঠিক না রাখেন তাহলে কিন্তু সাংঘাতিক, যেমন রূপ ঠিক রাখতে হবে, অর্থাৎ আল্লাহ তো বড় কথা ইখলাস, তেমনি ভাবে তার বাহ্যিক আমল আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে, অন্যথায় বাতিল বলে গণ্য হবে। এই জন্যই তিনজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করেছে, যখন এই যে কোরআনের আয়াত এসে পড়ল যে হে মুমিনগণ তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণে আমল করো, আমলগুলিকে নষ্ট করে দিও না, মানে আল্লাহর দেওয়া নিয়ম এবং রাসূলের দেওয়া নিয়ম অনুযায়ী যদি আমল না করা হয় তাহলে ওই আমল নষ্ট। এই জন্যই তিনজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে উপস্থিত, বাড়িতে এসে উপস্থিত, তাদের চিন্তা কি, আল্লাহ রাসূল কিভাবে ইবাদত করেন এটা জানবে, কারণ ইবাদত করলে তো হবে না এবং ইখলাস ঠিক রাখলেও হবে না, তাওহীদ ঠিক রাখলেও হবে না, বরং আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী না হলে ওটা বাতিল। এই জন্য তিনজন সাহাবী আল্লাহ রাসূলের বাড়িতে এসে উপস্থিত, জিজ্ঞাসা করবে কিভাবে আল্লাহ রাসূল ইবাদত করে, ওই তরিকা করতে হবে। তিনজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, যা সারাজ ধরন তিনি বাইরে আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের বাড়িতে এসে তার কোন স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল কিভাবে ইবাদত করেন, বলুন তো, কোন পরিষ্কার ভাবে এসে পড়েছে যে যাকে জিজ্ঞেস করেছিলেন উনি হলেন হযরত আয়েশা। যখন তাদেরকে বলা হলো যে আল্লাহ রাসূল এইভাবে এইভাবে
বলা হলো এই এবাদতের বর্ণনা শুনে তারা বললেন কি তাকাল্লুহা, এই এবাদত গুলোকে তুচ্ছ মনে করে শয়তান। মানে তুচ্ছ মানে কি খুব অল্প মনে হলো, এত অল্প এবাদত করে বর্ণনা শোনার মতো, তাহলে তারা কত বেশি এবাদত করার ক্ষমতা এবং সমর্থ আছে চিন্তা করে রাসূলের এবাদতটাও নগণ্য এবং অল্প হয়ে যাচ্ছে তাদের। এর পিছনে কি কারণটা ছিল কি? খাস ভর্তি তাদের অন্তরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের যে মানসিকতা পরিপূর্ণ, যার জন্য এরকম কথা বলতে পেরেছে তারা, যার জন্য তাদের মধ্যে এরকম কথা বের হলো, কি বললো আল্লাহ রসুলের এরকম এবাদত কো তারা তুচ্ছ মনে করলো। অথচ হাদিসের ভিতরে এসেছে কানা যখন অন্যরাওয়ায়দের ভিতরে এসেছে হাতটা একটা ওর্রম কাদা মাহ, আল্লাহ রসুল এত দীর্ঘ সময় ধরে এবাদত করতেন রাত্রিবেলা যে তার পা গুলো ফুলে যেত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে। আপনারা তো হাদিসের ভিতরে পড়ে থাকবেন বুখারী মুসলিমের ভিতরে বর্ণনা এসেছে আল্লাহ রসুল এক রাকাত নামাজে সূরা বাকারা আলে ইমরান নিসা শেষ করে দিন, এক রাকাত দিন, কত দীর্ঘ সময় ধরে আল্লাহ রসুল এবাদত করতেন। অথচ এই এবাদত আল্লাহ রসুলের এবাদতের বর্ণনা শোনার পর তাদের নিকটে কম হয়ে গেল। এবার তারা কত সুন্দর মানসিকতা নিয়ে এসেছিল এবং কত পরিপূর্ণ ছিল তাদের অন্তরে এখলাস, মানে যেন জান্নাত নিয়েই ছাড়বে, জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়েই ছাড়বে, এরকম একটা তাদের মানে বাসনা, তাদের এরকম একটা সংকল্প, দৃঢ় সংকল্প, মানে যাতে ছুটে না যায় জান্নাত, জাহান্নাম যেন স্পর্শ না করতে পারে তাদেরকে, তার জন্য এরকম হলো। এই জন্য তারা বললো কি তারা নিজের একটা সিদ্ধান্ত নিল, আই না নাহনুমুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া কাদ গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবিহি মা তাআখার, তারা একটা কারণ স্থির করলো যে এই যে অল্প এবার আল্লাহ রসুল করেন এর কারণ হলো এই যে আল্লাহ রসুল এমন ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট এসে গেছে যে তার আগের এবং পরের সমস্ত গুণ মাফ, এই জন্য মনে হয় এই অল্প এবারতে কাজ হয়। কিন্তু আমরা তো এরকম না, আমাদের তো সার্টিফিকেট নেই, এই জন্য ওরা বললো কি এই যে শয়তান, শয়তান এই যে তাদের এরকম চিন্তা ভাবনা করছে। তারা বললো কি এক ব্যক্তি বলে উঠলো তাহলে আমাদেরকে এর চেয়েও বেশি করতে হবে, যেহেতু আমাদের সার্টিফিকেট নাই এর চেয়েও বেশি করতে হবে। তারা করবে কি এক ব্যক্তি বললো ঠিক আছে তাহলে আমার সিদ্ধান্ত শোনো, কিভাবে আমি এবাদত করবো শোনো, আমরা না মুসল্লি লাইলা ওয়ালা আরফু আবাদা, আমি সারা রাত্রি এবাদত করবো, এক সেকেন্ডও ঘুমাবো না, জীবনে যতদিন বাঁচি বাঁচবো আমি শান্তি এবাদত করবো, এক সেকেন্ড ঘুমাবো না। রাসূলের চেয়ে বেড়ে গেল কিনা, রাসূল সাল্লাম দীর্ঘক্ষণ এবাদত করতে, কিন্তু এই তাহলে বোঝা গেল যে তারা এই এবাদতের মাধ্যমে রাসূলের চেয়েও বেশি করলো। দ্বিতীয় ব্যক্তি বলল যে আম্মা আনা আসুমু দহরা ওয়ালা উফতির আবাদা, আমি সারা জীবন রোজা রাখবো, একটি দিনও আমি রোজা ছাড়া থাকবো না। কঠোর আমল এটা আমাদের আপনাদেরকে বা আমাদেরকে কল্পনা করতে দেওয়া হয়, শুধু যদি মৌখিক স্বীকার করতে বলা হয় যে বলো এরকম আমল করো, তাও কাঁপবে, শরীর কেঁপে উঠবে, অন্তর কাঁপবে, সাংঘাতিক কথা, এত কঠোর আমল নিয়মিত যতদিন বাঁচবে সম্ভব নাকি, একটা মানুষ বাঁচতে পারে? অথচ তারা এরকম সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের একমাত্র লোভ হলো জান্নাত, জাহান্নাম থেকে নিষ্কৃতি লাভ করা, এই জন্যই তো বেরিয়ে আসছে, তুচ্ছ দুনিয়ার জিন্দগিকে ফাঁড়া করে দিয়ে হলেও তারা নিয়ে ছাড়বে। তৃতীয় ব্যক্তি বলতেছেন কি আম্মা আনা ফাআতাদুল নিসা ওয়ালা আতাযাওয়াজু মিনহা আবাদা, তৃতীয় ব্যক্তি বলতেছে আমি দুনিয়ার সমস্ত মানুষের সাথে সব কিছুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে একমাত্র আমার সম্পর্ক জুড়ে দিলাম আল্লাহর সঙ্গে, আমার সম্পর্ক আর কারোর সঙ্গে থাকবে না, এই জন্য এই আল্লাহর সঙ্গে সম্পর্ককে খালি করার জন্য আমি স্ত্রী কোন স্ত্রীকে বিবাহ করবো না, বিবাহ বন্ধনে আবদ্ধ হবো না, আত্মীয় স্বজন হবে না, ছেলে মেয়ে হবে না, যাতে আমার সম্পর্ক বিচ্ছিন্ন না হয়ে যায় আল্লাহর সঙ্গে বা বন্টন না হয়ে যায়, সম্পর্ক যাতে বন্টন না হয়ে যায় একমাত্র আমার সম্পর্ক জুড়ে দিলাম আল্লাহর সঙ্গে, মানে সবসময় তার আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকবে, চিন্তা করে দেখেছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বেরিয়ে আসছে, সমস্ত আল্লাহ রসুল বিশ্রাম করতেছিলেন, কিন্তু তাদের এই বক্তব্য শুনে আর স্থির থাকতে পারলেন না। এটা কিন্তু বুখারী মুসলিমের হাদিস, বুখারী মুসলিম শরীফের হাদিস। বুঝেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গিয়ে বললেন, আনতুমুল লাযিনা কুলতুম কালা ওয়া কালা, তোমরা এই সব বক্তব্য শুনতে ছিলে নাকি, এই করবো সেই করবো মুখ করবো তোমার করবো, এই বক্তব্য গুলো তোমার। তারা বলে জি আমাদের। আল্লাহ রসুল কি বলেন, আমা ওয়াল্লাহি লাআন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতাকুম লাহু, যেরকম আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর শপথ করে বলতেছি, আমি হলাম আল্লাহ তোমার কথার সবচেয়ে পরিষ্কার বান্দা, আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত আল্লাহ তোমার কথা রাখে, যেই ব্যক্তি সবচেয়ে বেশি ভয় করে সেই ব্যক্তি আমি, কিন্তু আমার আমল তো তোমাদের মধ্যে নেই। এরকম মর্যাদা লাভ করলাম, অথচ আমাদের আমার আমলের বর্ণনা তো অন্যরকম। আল্লাহ রাসূল বললেন, ওয়ালাকিন্নি উসাল্লি ওয়া আরকুদু ওয়া আসুমু ওয়া আফতিরু ওয়া আতাযাওয়াজু আন-নিসা ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহ রাসূল বলেছেন যে এরকম ব্যক্তি হওয়া সত্ত্বেও আমি রাতে নামাজ পড়ি আবার ঘুমাই, আমি রোজা রাখি এবং রোজা ছেড়েও, আমি স্ত্রীদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, নয়টা আমার স্ত্রী রয়েছে। আল্লাহ রাসূলের জন্য যাদের অধিক স্ত্রী গ্রহণ করা যায় ছিল, কিন্তু তার উম্মতের জন্য নয়। যাই হোক, আল্লাহ রাসূলের জন্য বলেছে আমি স্ত্রীদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, আমার সম্পর্ক তাদের সঙ্গ রয়েছে, মানুষের সাথে সম্পর্ক রয়েছে। এইভাবে বিভিন্ন মুখী ভাবে এবাদত করাই হলো আমার সন্নত, এটাই হলো আমার তরিকা, এভাবেই এবাদত করতে হবে। যদি আমার এই তরিকা ব্যতীত নিজেদের কেউ আবিষ্কৃত তরিকা অনুযায়ী আমল করতে চায়, আলাইহি সামিনী, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আমল করলো অনেক, যতই বেশি প্রচুর আমল করুক, যত অধিকই আমল করুক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরিকা যদি না হয়, তাহলে শুধু আমলটা বাতিল হয়ে থাকতেছে না, আল্লাহ রাসূল বরং তাদেরকে এই হুমকিও দান করে দিলেন যে তা আমার উম্মতেই অন্তর্ভুক্ত নয়। তাহলে আমরা কি চাই, আমরা কি কখনো এটা চাই যে অনেক আমল করব, অনেক এবাদত করব, যা ইচ্ছা তাই যেমন খুশি তেমন এবাদত করে, এর মাধ্যমে কি আল্লাহ রাসূলের উম্মতের বহির্ভূত হতে চাই? কাজেই আমাদেরকে তাহলে লক্ষ্য করতে হবে এবং খুবই পরিশ্রম করে আমাদেরকে খুঁজে বের করতে হবে আল্লাহ রাসূলের তরিকা। যদি আল্লাহ রাসূলের নির্ভুল তরিকা অনুযায়ী এবাদত হয়, আপনার এবাদত যতই কম হোক না কেন, জান্নাতের সার্টিফিকেট রয়েছে। এই এবাদত যদি কম হয়, বরকত রয়েছে, কিন্তু এবাদত পাহাড়ের সমান করে ফেললেন, কিন্তু আল্লাহ রাসূল যদি উম্মতের বহির্ভূত করে দেন, উম্মতের বহির্ভূত যদি পেয়ে যান, তাহলে এই আমল দিয়ে হলো পরিশ্রম করলেন বেশি এবং জীবনকে সর্বনাশের ভিতরে গ্রস্ত করলেন, নিজের জীবনকে ধ্বংস করে দিলেন, ইহকাল ধ্বংস পরকাল ধ্বংস, এরকম পেশা আমল করা কে চেষ্টা করে, কেউ মানুষকে জানে। কিন্তু আমাদের অনেক সময় না জানার কারণে, এই সমস্ত হাদিস গুলো এই সমস্ত দলিল আমাদের না জানার কারণে আমরা এরকম আমলে বহু আমলে জড়িত, কাজে আমাদেরকে ছাটাই করে ফেলতে হবে যে সমস্ত আমল আল্লাহ রসুলের তরিকা বিরোধী, আল্লাহ রসুলের প্রবর্তিত নয়, ওই সমস্ত আমল থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, অন্যথায় কি আমাদের বড় সর্বনাশের কথা। শুধু এইখানে আল্লাহ রসুল এই কথা বলে ক্ষান্ত হননি, কি আমাদের দিনে তার বাস্তবতা রয়েছে, কি আমাদের দিনে তার বাস্তবতা রয়েছে। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারে পানি পান করাবেন, মুসলিম শরীফের হাদিস এবং আরো বিভিন্ন হাদিসের ভিতরে এসেছে, এক শ্রেণীর লোকদেরকে ফেরেশতারা তাড়িয়ে নিয়ে যাবে অন্যদিকে, আল্লাহ রসুল তাদের অঙ্গ প্রত্যঙ্গের ওজুর চিহ্ন দেখে জলজল করতে যেয়ে রেখে চিনে ফেলবেন, বলবেন আসহাবি আসহাবি, ফেরেশতারা এদেরকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে কোথায়, আসতে দাও এগুলো আমার উম্মত, এরা আমার উম্মত ছিল, তাদের অজুর পরিচয় দেখে আমি চিনতে পারতেছি, আমি তাদেরকে পানি পান করাবো, আসতে দাও। আল্লাহ রসুলকে জবাব দেওয়া হবে, ফেরেশতারা বলবেন ইয়া মুহাম্মদ ইন্নাকা লা তাদরি মা হাদাথু বাদাকা, মুহাম্মদ আপনি জানেন না, এদেরকে আপনি উম্মত বলে গ্রহণ করতেছেন, জানেন না বলি এরা কি করেছে আপনি জানেন, নিজেদের খেয়াল খুশি মোতাবেক নিজেদের বানানো কত এবাদত চর্চা করেছে, আপনার সেই ছেড়ে আসার তরিকার ভিতরে কত পরিবর্তন এবং পরিবর্তন করেছে। আল্লাহ রসুল অন্য হাদিসের ভিতরে আল্লাহ রসুলও
তাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলবেন সুমুখান সুমুখান এই হতভাগাদেরকে আমার উম্মতের সামিল করে না, নিজেও পাড়িয়ে দেখে নিয়ে যাচ্ছে। শুধু দুনিয়ার খবরই না, এটা বাস্তব আখেরাত এরকম ঘটবে সে সম্পর্ক হারিয়ে দিয়ে দিয়েছে। কাজে আমাদেরকে এই দিকটাও বিশেষভাবে খেয়াল রাখতে হবে, অন্যথায় ওই রুহ বা তার গোপন দিক অর্থাৎ আল্লাহর ইখলাস বা তৌহিদ ছাড়া পড়লে যেমন আমল ধ্বংস, এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যদি ছাড়া পড়ে আমলের ভিতরে তাহলে এই আমল ধ্বংস, ওইটাই গুরুত্বপূর্ণ, ওইটাই গুরুত্বপূর্ণ। আর যে বলেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যদি বিশুদ্ধ হয়ে যায়, আল্লাহ রাসূলের নিয়ম অনুযায়ী যদি আপনার আমল বিশুদ্ধ হয়ে যায়, যতই অল্প হোক না কেন এটা বরকতপূর্ণ, বরং আল্লাহ রাসূল এর মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট বিলিয়ে দিয়ে গেছেন। হাদিসের ভিতরে এসেছে দলিল, জা আরাবিয়্যুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ ক্বালা তা'বুদু আল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া তুকিমু আস-সালাতা আল-মাকতুবা ওয়া তু'তি আয-যাকাতা আল-মাফরুযা ওয়া তুসুমু রমাদান। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানে আল্লাহ রাসূলের নবুয়তের কথা শুনেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নামের যে কথা তুলে ধরেছেন সেটা তার বিশ্বাস হয়েছে, এবং জান্নাতের লোভের কারণে সে ছুটে এসেছে আল্লাহ রাসূলের কাছে, জান্নাত যাবে। এই যে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আল্লাহ রাসূল আমাকে এমন একটা এমন কিছু আমল শিখিয়ে দেন যে আমল গুলো চর্চা করলে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাসূল সাধারণ মানুষ, গ্রামীণ মানুষ, পল্লীবাসী, এই জন্য ভূমিকা ভূমিকা ছাড়া সে যেমন ভূমিকা ছাড়া জিজ্ঞাসা করলো ডাইরেক্ট, তার যেটা উদ্দেশ্য ব্যক্ত করে দিল। আল্লাহ রাসূলও সাধারণ মানুষ দেখে তার উত্তর দেওয়া শুরু করেন ভূমিকা ছাড়া, বলে ঠিক আছে তুমি গণনা করো তোমাকে আমল দিচ্ছি জান্নাতে দাও। আল্লাহর এবাদত করবে তার সহিত আর কাউকে শরীক করবে না, ওই একই কথা। এবাদত করতে হবে তাওহীদ ভিত্তিক, শরীক বিহীন, এইখানেও এই দুটোই কথা। ও তুকি মুসালাতাল মাফরুযা আও মাকতুবা, ফরজ নামাজ গুলি আদায় করবে, এবং ওয়াদি যাকাতাল মাফরুযা, ফরজ যাকাত আদায় করবে, কত সুমা এবং রমজান মাসে যে ফরজ নিষ্ঠা বা অনুষ্ঠা রোজা এটা ঠিক মতো পাবে। এই তখন হজ ফরজ নেই, হজ ফরজ হওয়ার বহু আগের কথা, হজ ফরজ হয়েছে তো আল্লাহ রাসূলের মৃত্যুর 2 বছর আগে মাত্র, বুঝেছেন, তখন হজ ফরজ নেই। তখন আল্লাহ রাসূল যেমন এই যে নামাজ রোজা এগুলো ফরজ হওয়ার পূর্বে শুধু কেউ যদি কালেমা পড়ে তখন জান্নাতে যাওয়ার কথা ছিল, আজ অনেক হাদিসে আপনারা শুনেছেন যে ব্যক্তি কালেমা পড়বে জান্নাতে চলে যাবে, এটা কখনকার কথা, ওই যে 12 বছর শুধু কালেমা ছিল তখনকার কথা, ওই যুগে যারা মারা গেছে শুধু কালেমা দিয়ে যথেষ্ট। এই জন্য তার আবু চাচা আবু তালেবকে বলেছিলেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হাজ্জু লাকা বিহা ইন্দাল্লাহ, বুখারী শরীফের হাদিস। এটা যেন আপনি শুধু এই কালেমাটা পড়েছেন, কারণ আর কিছু করার নাই, তো মাত্র এটাই এখন বুঝলেন, বলে ধরেন আপনি আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আমি ঝগড়া করবো আল্লাহর সঙ্গে, ঝগড়া করবো। এই কালেমার ভিত্তিতে জান্নাতে যাওয়ার যে সময়সীমাটা ছিল এটা হলো 12 বছর, এরপরে যখন প্র্যাকটিক্যাল রূপ গলা আসলো নামাজ রোজা হজ জাকাত এগুলো জড়িত না হলে কালেমা শুধু মৌখিক স্বীকৃতি মানে বাদ অকৃত। এমনিভাবে যেহেতু হজ ফরজ হয়নি, কাজেই ফরজ না হলে তো আর ওটার জন্য আল্লাহ তলব করবেন না, এই জন্য আল্লাহ তাকে এই হজ ছাড়াই জান্নাতের যাওয়ার জন্য জানি যুক্ত আমলের কথা বলে দিলেন। এই চারটা যাই হোক, এই চারটা আমল নিয়ে ওই ব্যক্তি চলে যাচ্ছে খুব খুশি হয়ে। এখানে অবশ্য আপনাদের একটা প্রশ্নের উত্তর পরে দেওয়া হবে যে সুন্নত নগর এগুলো আসলো না, বুঝলেন, আপনাদের ধরে রাখলাম একটা প্রশ্ন পরে করব, সুন্নত নগর এগুলো গেল কোথায়? এটার অর্থ হলো যে জান্নাতে যাওয়ার জন্য ফরজ ইবাদত গুলি যথেষ্ট, কিন্তু আপনার ক্লাস পাওয়া, জান্নাতে তো বিভিন্ন ক্লাস আছে, ডিভিশন আছে, আমাদের দুনিয়া তো যে পরীক্ষার সিস্টেম গুলো যখন চালু হওয়াতে তো আমাদের জানা হয়ে গেছে, ডিভিশন ছাড়া পাস আর একটা হলো পাস, ডিভিশন সহ পাস, এটা হলো জান্নাতে যাওয়া। কিন্তু ক্লাস পেতে হলে তবুও এই এবাদত, এই ফরজ এবাদত গুলো আপনার 100% শুদ্ধ হতে হবে, 100% শুদ্ধ হতে হবে।
যদি ফরজ ইবাদতের ভিতরে কোন ত্রুটি থাকে নফল দিয়ে কি আমাদের দিন পূরণ করা হবে, তারপরে ওই ফরজের ভিত্তিতে আপনাকে সম্মান দেওয়া হবে, এরপরে ওই নফল গুলো হিসেবে করে আপনার স্তর বাড়ানো হবে, বুঝলেন? এরপরে এই জন্য আল্লাহ রসুল তাকে সহজ ভাবে বললেন, অবশ্য হাদিসের ভিতরে বসেছে ভাল আলাই রহমান প্রত্যেকটা ফরজ ইবাদতের পিছনে ওই ব্যক্তি প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ হাল আলাইয়া গায়রু হুন্না, এই জাতীয় আরো কিছু ইবাদত আমার উপর ফরজ কি? বলছে না না ফরজ নেই, ইল্লা আন তাতাওয়া, যদি তুমি নফল কিছু করতে চাও আজকে দরকার। উনি বললেন যে ঠিক আছে আমি আপাতত এই শুধু জান্নাতে যাওয়ার জন্য আমি আমল করব, ঠিক আছে? চলে যাওয়ার সময় এই ব্যক্তি আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে বললেন যে ওয়াল্লাযী বা'আসাকা বিল হক সেই রাতের কসম করে বলতেছি যে রাত আপনাকে সঠিক দিন দিয়ে প্রেরণ করেছেন, আপনি আমাকে যেই আমল আমলের কথা বলে দিলেন তালিকা দিয়ে দিলেন চারটা, এর আমি কমও করবো না বেশিও করবো না, চলে যাচ্ছি এই বলে চলে গেলাম। এই সম্পর্কে আল্লাহ রসুল এত সমাবেশের মধ্যে আল্লাহ রসুলের সাহাবীদের মজলিসের ভিতরে এসে মধ্যখান থেকে এসে প্রশ্ন করে উত্তর নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রসুল এই ব্যক্তিকে নিয়ে মন্তব্য করেছিলেন এই ব্যক্তির ব্যাপারে সাহাবীদের নিকটে, যখন চলে গেল লোকটা, তো তিনজন সাহাবী তিন ধরনের মন্তব্য বর্ণনা করছে। একজন যেরকম মুখস্থ করতে পেরেছে এক হাদিসের ভিতরে এসেছে আফলাহ রজুলিন সাদাক, এই ব্যক্তি যদি সত্যি তাই করে যা স্বীকারোক্তি দিয়ে গেল যে আমি যা বললাম তার কম করবে না বেশিও করবে না ঠিক ভাবে পালন করবে, এই ব্যক্তি মুক্তি পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল। বুঝলেন? আরবি গ্রামারের একটা নিয়ম হলো এই, ভবিষ্যতে একটা কিছু ঘটবে, অবশ্যই ঘটবে, অবশ্যম্ভাবী, যাতে কোনো সন্দেহ নেই, এরকম কিছু বোঝাতে হলে অতীত কাল সুযোগ শব্দ ব্যবহার করা হয়, মানে ভবিষ্যতে এই ব্যক্তি মুক্তি পেয়ে যাবে এত নির্ধার ব্যাপার, যার জন্য আলোচনা বলছেন আফলাহ রজুলিন সাদাক, এই লোকটা মুক্তি পেয়ে গেছে যদি সত্যি তাই করে। অন্য অন্য সাহাবীরা বর্ণনা করেছে, অন্য রায় বর্ণনা এসেছে, আলোচনা বলেছেন দাখালাল জান্নাতাইন সাদাক, না এই জান্নাতেই প্রবেশ করে গেল যদি সত্যি তাই করে, জান্নাতেই প্রবেশ করে গেল যদি সত্যি তাই করে। অন্য হাদিসের ভিতরে অন্য রওয়ায়েতের ভিতরে আরো ব্যাখ্যা করা হয়েছে মান সাররাহু আন ইয়ানযুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালিয়ানযুর ইলা হাযা, তোমরা কেউ যদি পছন্দ করো আগ্রহ রাখো জান্নাতের কোন লোক দেখা, তো যে লোকটা চলে যাচ্ছে তাকে দেখে না ওটাই জান্নাত দিল, চিন্তা করে দেখেছো? এই যে কথা আগে বলেছিলাম যে আল্লাহর রাসূলের অনুসরণ যদি নিখুঁত এবং নির্ভেজাল হয়ে যায় তাহলে আপনার যে কোনো আমলের ভিতরে বরকত রয়েছে, বরং জান্নাতের সার্টিফিকেট আল্লাহ রাসূল এই ব্যক্তিটার মাধ্যমে সকলের জন্য বিতরণ করে গেলেন, এই ব্যক্তির মাধ্যমে সকলের জন্য, এই ব্যক্তি শুধু যদি আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী এরকম কমবেশি না করে যদি চলে কিন্তু তার জন্য কি জান্নাতের সার্টিফিকেট সকলের জন্য সার্টিফিকেট দিয়ে দিলেন ওই ব্যক্তির মাধ্যমে। যাই হোক, এই জন্য আমাদের শুধু আমল করলেই হবে না, এই আমলের যে দুইটা দিক আমরা জানলাম এই দুইটা দিককে সবসময় আমাদের খেয়াল রাখতে হবে, এই সবসময় খেয়াল রাখতে হবে এবং প্রতিটা পদক্ষেপে আমাদের এই এইভাবে সতর্ক থাকতে হবে যাতে তাওহীদ ভিত্তিক হয়, অনুসরণে হয়, রাসূলের রাসূলের অনুসরণ অনুযায়ী অনুকরণ অনুযায়ী শুদ্ধ হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এ সম্পর্কে আল্লাহ রাসূল আরো পরিষ্কার করে বলেও দিয়েছেন যদি তার নির্দেশ অনুযায়ী না হয় আমল তো ওটা বাতিল, পরিষ্কার ভাবে বলেও দিয়ে গেছেন মানে আমি আমলান লাইসা আলাইহি আমরুনা ফাহু রাদ্দুন, বুখারী মুআল্লাক ভাবে হাদিস বর্ণনা করেছেন, মুসলিম শরীফ মুত্তাসিল ভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল কি বলছেন, যে ব্যক্তি কোন আমল করবে সেই আমলে যদি আমার নির্দেশ না থাকে ওই আমল পরিত্যাজ্য, ওই আমল পরিত্যক্ত, আমল করতে গেলে ওখানে আল্লাহ রাসূলের নির্দেশ খুঁজতে হবে, যদি না পাওয়া যায় তাহলে ওই আমল করলেও আপনি বাতিল বলে গণ্য হবে, সুরক্ষিত হবে, পরিত্যাজ্য হবে, কাজে ওই আমল করে লাভ নাই। এই জন্য আমাদেরকে দেখতে হবে যে আল্লাহ রাসূল কোনগুলো আমল করেছেন সেগুলো আমাদের করতে হবে, যেগুলো বিশেষ বলে প্রমাণিত হয়েছে আল্লাহ রাসূলের সঙ্গে খাস বলে প্রমাণিত সেগুলো নয়, যেগুলো খারাপ বলে প্রমাণিত হয়নি সেগুলো আমল আমরা করব। এমনি ভাবে আল্লাহ রসুল যেগুলো আমল করেননি এগুলো আমরা তার অনুসরণে ছেড়ে দেব। এটাই তো অনুসরণ, যেটা করেছেন ওটা করবো আর যেটা ছেড়েছেন ওটা ছেড়ে দেবো, এর নাম হলো অনুসরণ। আর যদি বলেন যে ঠিক আছে করেননি তো কি হলো, ঈশ্বরও তো করেননি, তাহলেও কিন্তু পড়ে গেলেন গোলমালের ভিতরে, তাহলে কিন্তু আল্লাহ রসুলের অনুসরণ থেকে ছিটকে পড়ে গেলেন। যাই হোক, এই যে আমরা আলোচনা শুনলাম, এই আলোচনার আলোকে আমাদের ইবাদতকে বিশুদ্ধ ভাবে আল্লাহ তাআলার উদ্দেশ্যে করতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা
বলা যাচ্ছে যে আপনাদের যদি কারো দিন সম্পর্কে বা মাসলান মাসাইল সম্পর্কে বিস্তারিত কিছু জানা থাকে তাহলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করবেন। টেলিফোন নম্বর হলো 4555 0684 4553655 মাতাসিন রোড, এবং যাহারা ঢুকছে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের পাশে অবতরণ করলে যে সাদা বিল্ডিং হাতের দাঁড়িয়ে দেখা যাবে, কিংবা যাহারা থেকে বের হচ্ছে হাতের বামে দেখা যাবে সেই বিল্ডিং টাই হলো। সংগঠনের নাম হলো জামিয়াতে ইসলামী।